8920.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, বুধবারের রাত 12টা হচ্ছে সময়, বৃহস্পতিবারের দিন শুরু হয়ে গেছে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। ইনফ্যাক্ট শোনা শুরু করেছেন। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে কে রয়েছেন একটু পরেই তার সঙ্গে আমরা পরিচিত হব। তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই, হ্যালো 8920 পবিত্র রমজান মাসে রাত 12টা থেকে রাত 2টা পর্যন্তই চলে। যারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে শোনেন তাদের প্রতি নিশ্চয়ই অনেক অনেক কৃতজ্ঞতা। অনেকেই অনুষ্ঠানটা শুনেছে, রেখে তারপরে ঘুমোতে যান। নিঃসন্দেহে তারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, সবাই মিলে যেন আমরা ভালো থাকি। আমরা এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে যে নিয়মটি বলি সবসময়, ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে এই অনুষ্ঠানে আসতে আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে ফোন করে স্পষ্টভাবে নাম বলে বলতে পারেন আপনার আসার কথা, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আর আরেকটি বিষয় আপনাদের অনুষ্ঠানের শুরুতেই বলতে চাই, একটি বিশেষ বিষয়, ঠিক শুরুতে না, আমি মাঝেই বলবো, আশা করছি আমাদের সাথে থাকবেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে তার আগে চলুন আজকে কে রয়েছে আমার সঙ্গে অতিথি তার সঙ্গে একটু পরিচিত হই। আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো।
আমার নাম মনোয়ারা।
মনোয়ারা, পুরো নামটা কি মনোয়ারা?
মনোয়ারা, জি মনোয়ারা।
মনোয়ারা না, আগে পিছে কিছু আছে?
আগে পিছে গ্রামে সবাই অনেকে বাবা ছোটবেলায় ডাকতো বুড়ি বলে।
বুড়ি বলে,
জি।
ওকে, আপনার বাড়ি কোথায়, দেশের বাড়ি?
আমার জন্মভূমি ঝিনাইদহ জেলা, কোটচাঁদপুর উপজেলা।
আচ্ছা, এখন বর্তমানে বয়স কত আপনার? আনুমানিক
40
এর মতো হবে। ঠিক আছে, কোথায় আছেন, কোন এলাকায়?
বর্তমানে এখন আছি আমি ইয়েতে সোয়াডাঙ্গা।
না, কিন্তু ঢাকাতে তো থাকেন?
ঢাকা গুলশান,
গুলশান এরিয়াতে থাকেন। একটু বলেন ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
ছোটবেলা থেকে আমি তো আমার মার কাছে যাই।
জি জি, আপনি একদম মন খুলে বলতে পারবেন, সময় নেবেন, কোনো সমস্যা নেই।
আমার মা, আমার নানা, ওই যে যুদ্ধের আগে আমার নানা কুমিল্লার, তো তো ওই দেশ তলিয়ে যেত কুমিল্লাতে, আমার নানা তখন আমাদের দেশে চলে আসে।
আচ্ছা,
অভাব অভিযোগ ওই দেশে ঘর বাড়ি তলিয়ে যায়, বন্যায় আসে, পানি আসে, পিলাবিত হয়। ওই সময় আমার মা আমার মামুদের নিয়ে এই সময় চলে আসে, যুদ্ধের আগে, কত সালে এটা তো তখন আমরা জানি না, আমার মার কাছে যে যুদ্ধের আগে। এখানে আসার পরে আমার মা আর কিছুদিন পরে মনে হয় যুদ্ধ হয় স্বাধীন, মানে 5 বছর পরে আমার মার মুখে শোনা গল্প। তো আমার মা কুমিল্লার মেয়ে, আমার বাবা এখানকার ছেলে কোটচাঁদপুরে। তো আমাদের জন্মভূমি গ্রামটা, পাশের গ্রামে আমার নানা উঠে আসে, মানে অল্প একটা ঘর বান্ধার মতো না, একটু কাটা জমি কিনে আমার আমার নানা থাকে। হ্যাঁ, আমার নানা, আমার মা, আমার মামু, আমার নানি টানি সবার দিয়ে ওরা থাকে। পরে আমার মা যখন বড় হয়, তো বড়ই আর কি, মানে 12-13 বছর, তখনকার দিনই যেরকম বিয়ে হইতো। তো আমার মা তখন ওই সময় যখন আমাদের গ্রামের লোক, ওই গ্রামেরই একজন পাশের যে গ্রামে আমার মারা থাকতো, ওই পাশের গ্রামের নামটা হচ্ছে জালালপুর।
আচ্ছা,
তো ওই জালালপুরের ওই এলাকারই এক মহিলা নাকি আমাদের গ্রামে আসতো, সিঁড়ে কুটতো, মুড়ি ভাজতো। হ্যাঁ, ওই আমাদের মা, আমার মাদের স্বজাতি তারা।
আচ্ছা আচ্ছা,
তো ওরা আসতো যখন, তখন আমার বাপের সাথে আর কি আমার বাবার সাথে ওনাদের পরিচিত হয়। হওয়ার পরে আমার বাবা, আমার বড়, আমার সংসার, বাবার সংসারে দুইটা মা, আমার মা আর আমার বড় মা। তো আমার বড় মার কাছে কোনো সন্তান নাই। তো ওই মহিলারা যখন আসতো সিঁড়ে মুড়ি ভাজার জন্য, তো আমার বাবা বলতো যে সেরম তোমার এই সব খাবে কিরা, ওই মহিলারা বলতো যে তোমার এই সব খাবে কিরা, তো আমাদের হাতে একটা মেয়ে আছে, যদি করো তাহলে আমরা দিয়ে দিতে পারি, সে অনেক কাজের, আমরা যেরম চিঁড়ে মুড়ি ভাজি সে ওরম ভাজে, মানে এরম একটা ইয়ে দেখে। আমার বাবা মনে করল ঠিক আছে। তো ওই মহিলারা আমার মা নানার সাথে কথাবার্তা বলে, আমার মার এক পর্যায়ে বিয়ে হয় আমার বাবার সাথে। যাই হোক, কোন ভাবে আমার নানা যে বলে কি যে তারা, সে 35 বিঘে সম্পত্তির মালিক, তুমি তো গরিব মানুষ, তোমার মেয়ে ভাত পানি খাওয়া দাওয়া করে সবকিছু দিয়ে তোমার মেয়ে সুখে থাকতে পারবে। তো আমার নানা ওইটা মনে করে তারপরে দিল যে মেয়ে যদি, আমি যদি গরিব মানুষ আর আমার মেয়ে, গরিবের মেয়ে যদি ভালো ঘরে যেয়ে যদি সুখে শান্তিতে থাকতে পারে তাহলে তো আমার পক্ষে ভালো।
আচ্ছা,
তো আমার নানা আর কি বিয়ে দেয়, দেওয়ার পরে কিছুদিন স্বাধীনের পরে মনে হয় আমার ভাই হয়, স্বাধীনের আমি সঠিক জানি না, আমার স্বাধীন যখন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমার মা বলতো যে আমার আমার ভাইয়ের বয়স নাকি 5 বছর।
ওকে,
তারপরে আমার ভাই যখন হয় তখন আমার বাবা আর আমার মাকে নেয় না।
কেন নেয় না?
আমার মা যেটা বলে যে তোর বাবা তখন ওই সংসার বেড়ে গিয়েছে, আমরা ভাই বোন, তারপরে আমি হয়েছি, তারপরে আমার
বাবা তো কিছু করতেন
না, বাবা ওই যে 35 বিঘে সম্পত্তি আমাদের গ্রামে, আমার বাবার নাম হচ্ছে নবী ফকির, উনি একজন সাধু লোক ছিল, উনি ওই 35 বিঘে সম্পত্তি গাঁজা খায় মদ তাড়ি খায় এইসব আবল তাবল করে, তখন আমার মার কাছে শোনা গল্প, আবার আমি নিজে চোখে দেখছি যে আমার বাবা তাড়ি খাইতো খাইতো, তার গাঁজা খাইতো, গাঁজার কলকে নিয়ে বসে থাকতো, লোকজন আড্ডা উড্ডা মারতো। তারপরে আমার মা যখন আমার ভাই যখন ভাই সহ যখন আমার না আমার মারে না নেয় তখন আমার মা তো অনুপায়, তো আমার মা একবার কুমিল্লায় যায়, আমার নানা তখন এখান মারা যায়, আমার মা নানা মারা যাওয়ার পর আমার নানি তখন বললো আমার ছোট মামার আসলো না কুমিল্লার থেকে, তো আমার মা বললো যে আমার সবাইকে আমার এক ছেলে কুমিল্লায় থাকবে তাহলে আমি আর এখানে থাকবো না, তো আমার মার বিয়ে দেওয়ার পরে আমার মার রেখে পরে আমি হয়ে হওয়ার পরে আমার দুই ভাই বোনের রেখে আমার মা রেখে আমার নানি চলে যায় ওই জায়গাটুক বেছে আমার বড় খালা, তারপর আমার মার মায়ায় আমার নানি আসে আমার খালা আসে, আসে ওনাদের পেশা ছিল ভিখারিনী আমার নানি, আমার নানি আমি আমি ছোট সময় দেখছি যে আমার নানি তখন ভিক্ষা করতো আমার খালা করতো এইভাবে আর কি ওনাদের দিন পথ চলে, আর আমার মা আমাদের দুই ভাই বোন নিয়ে মানসির বাড়ি কাজও করতো, ওই যে আগের দিনই ঢেকেতে ধান ভেনা ছিল আমাদের গ্রামে মধ্যবিত্ত লোক যারা ওদের বাড়ি ধান ভেন, তোমার বাবা তো খাওয়া পড়া দিত না, তো গণ্যমান্য ব্যক্তি
35 বিঘা জমি কি হলো এটা কি বিক্রি করে দিল,
উনি ওই আস্তে আস্তে বেচে খায় টুকটাক করে মানুষের খায় বিক্রি করে মানুষের খাওয়ায়,
তখন আপনারা কয় ভাই বোন,
আমরা মাত্র এখনো দুই ভাই,
ওই এক ভাই বোনের মধ্যে মানে উনি সারাদিন কিছু করতো না এগুলো করতো আর বিক্রি করতো,
হ্যাঁ বসে বসে ওই গাজার কলকের মধ্যেই থাকতো, আর ওই ফকের ফাঁকরা আসতো লোকজন আসতো ভক্তবৃন্দ যারা আসতো তাদের নিয়ে উনি আর কি করতো
জমি বিক্রি করে দিত,
জমি বিক্রি করতো, তা আমরা যখন আমার বয়সে আমি যখন বড় হই আমার বুদ্ধি হওয়ার পর পর্যন্ত 15-16 বিঘে 20 বিঘে পর্যন্ত ছিল আমার জানা মতে, তারপরে আস্তে আস্তে বিক্রি করতে করতে 7-8 বিঘে 10-12 বিঘে ছিল, আমার মা তখন আস্তে আস্তে আমার মা গ্রামের মানুষজন গণ্যমান্য ব্যক্তি ধরে যে বাবা তোমার চাষ আমার নেয় না, তা আমি কি করে ছেলে পেয়ে মানুষ করবো, আমি তো পরে বাড়ি ভাড়া ভেঙে খেয়ে তো আমি কাজ করে খেয়ে তার আমি এদের মানুষ করতে পারবো না, তো তোমরা একটা বিধি ব্যবস্থা করে দাও আমি ওদের নিয়ে ইয়ে করি, আমাদের একটা দুইটা ভিটা ছিল, আমার বড় মা এক ভিটায় আমার বাবা নিয়ে থাকতো আর আমাদের একটা ভিটা দিল যে ওই ভিটায় ওরা থাকুক, আমার মা ওই পরের বাড়ি কাজ করতো আর ওই আমাদের দুই ভাই বোনের নিয়ে ওই ভিটায় থাকতো, আর আমার নানি ভিটা করতো ওই আমার মার কাছ থেকে আমার খালাও করতো, এটা আমার মনে পড়ে আমি দেখছি চোখে আমার নানি আমি আমার তখন অনেক ছোট আমার বয়স, তারপর যাই হোক ওইভাবে আর কি আমরা আস্তে আস্তে ই হতে থাকি, এখন আমার নানি মারা যায় আমার খালাও এই দেশ ওই দেশে চলে যায় তখন আমার মা একলা থেকে যায়, আমার মা তখন ওই আমার বাবার সাথে থাকে ই করে, খুব সম্পর্ক ভালো না মানে স্বামী স্ত্রীর যে একটা মহব্বত আছে একটা সম্পর্ক আছে এটা আমি আর কি আমার নিজের চোখে আমার এই 40 বছর বয়স আমার বাবার কাছে আমার মার সাথে আমি পাইনি, মানে সবসময় সত্যি আমার বড় মা ছিল ওই আমার মার সাথে সারাক্ষণ ঝগড়া নড়ে মারামারি গন্ডগোল, আমার বাবা যে বিশ্রী ভাষায় আমার মার গালাগালি দিত সেগুলো কেন ভাষায় বলা যাবে না, এরম ভাবে আর সবসময় মায়ের মায়ের কাট কাট আমার বড় মার কথার অভ্যাস ছিল যে তোর ছেলে খায় মেয়ে খায় আমার কিডা খায়, আমার বড় মা তো ছেলে পেলে নাই এইটাই মানে প্রতিনিয়ত ওই মন্তর পড়া মতন সব প্রতিনিয়ত ওই ভাষায় ছিল, আমার বাবা কইতো ও কাজ করবে কি করতে তোর ছেলে খায় মেয়ে খায় তুই কাজ করবে ও কাজ করবে না, আমার বাবার কাছে সবসময় বসে থাকতো ওকে ফাঁকরা আসতো আমার মা রাইনতো, যখন আমার মা 10-15 বিঘের মধ্যে এসে পড়লো তখন আমার মা ওই লোকজন জন কামলা টামলা নেয় ওদের রান্না টান্না গোয়াল গোবর সবকিছু আমার মা করে, কিছুদিন আমার মা বাবার সংসার আমরা থাকি, তারপরে আমাদের যখন খরচ পাতি না দেয় তখন আমার আমার মা কুমিল্লা ছিল আসে, আমার টাইফয়েড হয় আমি 3 মাস কুমিল্লায় পড়ে এর আগে তো ভুলে গেছি আমার যখন 4 বছর বয়স এটা আমার মনে পড়ে, তো এরকম ভাদ্র মাসের দিন আমরা যে বাতাবি নেবো বললে আপনারা অনেক ভাষায় আছে জামপুরা বলে ওই বড় গুলা ওই জামপুরা ওই বাতাবি নেবুর গাছ আছে আমাদের বাড়ি ছিল, ওই আমার বাবা আমার বড় মা নিয়ে যে ভিটায় থাকতো ওই ভিটায় জামপুরা গাছ আছে, তো ওই জামপুরা গাছ আমরা আর কি দুই ভাই বোন আমার বাবা এরম সময় ঘুমাইছে এরম দুপুরবেলা আমি আর আমার ভাই আর কি পেড়ে খাই, মনে পড়ে যে পেড়ে খাইছি, তো আমার বাবা আমার বড় মা আমার বাবাকে বলে ওই দেখো তোমার ওই ত্রিপুরার মেয়েরা ছেলেরা ওই দেখো তোমার গাছে লেবু পেড়ে খাচ্ছে, হ্যাঁ ভাই আমি কিন্তু আমার দেশি ভাষায় কথা বলি,
জি জি নিশ্চয়ই আপনি বলেন আপনার মতো করে বলেন,
তো আমার বড় মা যখন আমার বাবাকে বলে আমার বাবার কাছে ঘুম থেকে এরকম দুপুরবেলা ঘুম থেকে উঠে আমাদের দুই ভাই বোনের দৌড়াইয়ে ধরে পিঠমুড়া দেখা গাছের সাথে এরকম করে রাখে, কেন যে রাখলো আজও পর্যন্ত আমি তার ইয়ে পালাম না কোনো খোঁজ খবর পালাম না,
আপনাদেরই গাছের তলে?
আমাদের গাছের, তাই আমরা দুই ভাই বোন পেড়ে খাইছি। আমার ভাই তখন আমার চেয়ে একটু বড়, আর আমি 4 বছর বয়স, আমার ভাই মনে হয় 5-6 বছর বয়স। আমি পিঠোপিঠি আমরা তো আমার হলো যখন বেঁধে রাখে তখন আমার মা তো আমাদের জন্য কান্নাকাটি করে, আমরা ছুটোছুটি করি, আমরা গাছের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করে, আমাদের তো ছুড়ানোর হাত নেই। তো আমার নানি গ্রাম থেকে আসছিল, মানে উনি যে বললাম আগে যে ভিক্ষা করতো, উনি গ্রাম থেকে এসে দেখে যে আমরা চিল্লাচিল্লি করছি গাছের গুলো, তখন আমার নানি আমাদের বাঁধনটা খুলে দেয়। দিলে দেওয়ার পরে আমরা দুই ভাবি না, আমার নানি প্রেস দৌড় মারি, আমার নানি যে গ্রামে থাকতো যে পাশের গ্রামে, তখন আমরা আর কি ই করি ওখান থেকে, আমার মা আর কি যখন আমাদের বেঁধে রেখে আমার মা তাবড়িয়ে মারধর করে আরেকজনের ঘরে উঠিয়ে দিয়েছে। আমার সে ভাবি হয় সে ঘরে শিকল দিয়ে রেখেছে যে চাষা আর মেরো না, ছোট মারান মেরো না, দেশের ভাষা তো বলতো যে ছোট মারান মেরো না। তারপরে ওই ওখান থেকে আমার মা বলে যে আমার ছেলে মেয়ে কই, তা আমরা তখন আমার নানির কাছে আমার মা ফেলে যায় যে ওখান থেকে আমাদের নিয়ে আসে, নিয়ে এসে যাই হোক দিন যাপন করে, কষ্ট মষ্ট করে, মারধর করে সারাক্ষণ, ওই ঝগড়া নড়ো মারামারি হুড়োহুড়ি সারাক্ষণ আমরা ওর মধ্যে আমরা আর কি এত বড় হয়েছে। তারপরে আমরা যে ভিটায় আছি ওই ওই বাবা ওই ভিটা আবার বেঁচে ফেললো 5,000 টাকা। তখনকার দিনে 5,000 টাকা অনেক, 2.5 বিঘে জমি বিক্রি করে মাঠের মধ্যে একটা দরগা আছে আমাদের 4-5 বিঘে জমির উপর, ওই দরগায় মাঠের মধ্যে যে উনি গর্ত করে ঘর বাঁধে, যাই হোক ফকির ফাঁকরা নিয়ে আড্ডা মারে জমি যায়, ওই জমি বেঁচে ফকিরকে দাওয়াত দেয়, চিঠিপত্র দেয়, সাধু সঙ্গ করবে ফকিরকে, ফকির ধর্মীয় মতে আপনি মনে হয় জানেন যে সাধু মতে ওই যে সাধু সংগঠন হয়, তো ওই সাধু সংগঠন করবে ওখানে, তখন আমাদের নিয়ে যায়, আমরাও যাই, আমাদের তো আর কোনো জায়গায় জায়গা নেই, ওখানে যায় আমার দুই মাও যায়, আমার বাবাও যায়, যে ফকির টকির গ্রামের লোক আবার পুলিশের কাছে কেস করে কি যে ফকির মেয়ে লোক নিয়ে ওখানে আড্ডা মারে এই আর কি। তখন আমার বাবা অন্য জায়গায় চলে যায় পলিয়ে পুলিশের ভয়তে, যাই হোক পুলিশ টুলে আনা ভয়তে আমার মা তখন আবার মাল সামান নিয়ে যে ভিটে আমরা বর্তমান এখন আমার ভাই আছে ওই ভিটে আমার মা আবার আসে, এসে এই গাছ ওই গাছ এই সব কিছু লাগায়, নারকেল গাছ আম গাছ 8-10টা নারকেল গাছ আছে, 2-5টা কাঁঠাল গাছ সবকিছু লাগায়, আস্তে আস্তে সংসার করে। তখন ওই ঝগড়াঘাটের উপরেই কিন্তু চলে ওনারা তিনজনাই, কিন্তু ঝগড়াঘাটের উপরে তার মধ্যেই আমরা বড় হচ্ছে, মায়ের মায়ের গালাগালি কাটাকাটি ওই সারাক্ষণ। আমার মার ভাষা দিত ত্রিপুরা, আমার মা যে কুমিল্লার মেয়ে, এই যে আমাদের দেশে আজও মানে না যে কুমিল্লার মেয়ে, কুমিল্লার ভাষা বললেই বলে যে ওই ত্রিপুরা, তো তাই তাই এই জন্য ত্রিপুরার বাচ্চা, আমাদের এখনো গালাগালি করে সলাপ ত্রিপুরার বাচ্চা, এইভাবে গালাগালি করে। তারপর আমরা আস্তে আস্তে বড় হয়ে হওয়ার পরে আমি উনার কাছে আমার বাবার কাছে আর কি ই করি, প্রাইভেট পড়ি, এই ওই যে দ্বিতীয় ভাগ তখনকার দিনে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এইগুলা পড়ি, পড়ার পরে ওই আস্তে আস্তে তারপরে আমার একটা মাদ্রাসায় দেয়, দেওয়ার পরে আমি যখন আস্তে আস্তে ওই যে আপনাদের কাছে বলেছি যে আমি ভাই লেখাপড়া জানি না, তা আমি ওই আস্তে আস্তে লেখাপড়ার দিকে আমার ইচ্ছা ছিল যে আমি লেখা, এখন না বুঝি যে লেখাপড়ার কত মূল্য, তা তখন আমার বাবা ওই আস্তে আস্তে আমি যখন ফোরে উঠি তখন আমার বাবা আর কি লেখাপড়ার দিকে আর দেয় না, আমার আমার ভাইয়ের দেয় মানুষের বাড়ি গরু রাখতে, আর আমারও ওইরকম কাজে দেয়, তা আমি অটুক মানুষ কি কাজে যাব। ওই আমার বাপের কিন্তু কখনো 10-12 ওই টাইমে সম্পত্তি আছে, তারপর আমাদের কাজে দেয়। স্বাস্থ্য ভাবি সে অপারেশন করে, সে ভাই এসে ডাক্তার, সে বলে কি চাষা বুড়ির যদি একটু দাও তাহলে তোমার বেটার বউ একটু খড়ি কাটি গুনো প্লেট বাটি গুনো ধুয়ে দিত, তোমার বেটার বউ উঠতে পারেন, সেই বাড়িতে 2-3 দিন থাকলাম। আমি তখন মনে করতাম কি যে আমি ছোট মানুষ, আমি এখন আমার বাবা মা বেঁচে রয়েছে, আমি এখন উপরের বাড়ি কাজ করবো, এরকম একটা মনে হইতো। তারপরে আমার ভাইয়ের দায় মানসিক বাড়ি কাজ করতে, ওরও লেখাপড়া শিখায় না, ও যখন স্কুলে না যায় তখন আমার বাবা মারধর করতো, আমার মা আবার বলতো যে থাক না লেখাপড়া না করে না করুক। ভাবে ভাই এখন এখনো পর্যন্ত তার ছেলের কাছে বোর কাছে দোষ দেয় যে আমার মেয়ে মার জন্য আমার লেখাপড়া হয়নি, তা আমার ছেলে পিলেরও আমি লেখাপড়া শিখবো। তো ওই থেকে ভাই আমরা আস্তে আস্তে, ওই ভাই এখানে কাজ করে, ওখান কাজ করে, মা মানসির বাড়ি কাজ করে, বাবা ফৈক্রান্তি করে, এই করে করে আমাদের দিনে পথ কোনো রকম চলে। আস্তে আস্তে আমি স্কুলে যখন যাই টুকটাক তখন আমার ইয়ে দেয়, মানে আমি যখন ফোরে উঠি 5 ওট পর সেই টাইমে আমার বলে কি যে মেয়ে লেখাপড়া শিখে কি হবে, পরের বাড়ি যে গোবরের ঝুড়ি টানবে, পিসাবখানা ঝাড় দেবে,
বলতো
হ্যাঁ যে লেখাপড়া শিখে কি হবে, মেয়ে লেখাপড়া শিখে দরকার। ঠিক আছে, তখন আমাদের পাশের আমাদের বাড়ির পাশে একটু দূরে, মানে 4-5 বাড়ি দূরে একটা ছেলে, তার বাপ মা কেউ নেই, শুধু দাদি চাচারা আছে। ছেলেটা দেখতে সত্যি অনেক সুন্দর ফর্সা ছিল, যাই হোক ওই ছেলের সাথে আমার বাবা সম্পর্ক করে। তখন আমি আর কি 5 বয়স মনে হয় 11-12 পার দিয়েছি। তো আমার বাবা তখন ওই ছেলের সাথে আসা যাওয়া করে, ছেলের ঘরে যে থাকে ঘুমায় এই করে, ওই ছেলে আমাদের বাড়ি আসে, আমার বাবা ওকে খাওয়া দেয়, আমার মা খাওয়া দেয়। উনি যখন ওই ছেলের সাথে আসা যাওয়া করে তখন আস্তে আস্তে উনি ওই কাজী অফিসে যায়।
আচ্ছা,
যাওয়ার পরে তখন আমি তো জানি না, তখন আমি স্কুলটা আসছি কাজে অফিস, তো আমার বাবা বাড়ি আসছে একটা শাড়ি কিনে নিয়ে, হলুদ শাড়ি লাল পাড়ে, ওই যে বিয়ে শাড়ি দেয়, তো ওই শাড়ি আমার বাবা যখন কিনে নিয়ে আসছে না, আমার মাকে বলছে তুমি পরো। তারপরে আমার মা জানতো কি জানতো না তাও জানি না, আমার মাও জানতো না যে ওই ছেলের সাথে আমার বাবা, বাবার জুবানবন্দিটির যে বাবা এজন দেয় না যে বিয়ের সময় ওই আমার বাবা জুবানবন্দির দিন নাকি বিয়ে হয়, সেই সময় মেল নাবার লোক থাকলে। আমার তো তখন 10 থেকে 11, 11 থেকে 12 পড়িয়েছে, আমি মাত্র সবার লোক হয়েছি, এটা আমার মনে আছে যে আমি সবার লোক হয়েছি। তো আমার বাবা তখন ওই সময় ওই ছেলের সাথে যখন কাজে অফিসে রেস্টি করে আসে, তখন আর কি ওর তারা তার চাচারা দাদিরা কেউ জানে না।
আপনি জানতেন যে আপনার নামে রেজিস্ট্রি হচ্ছে?
না 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 না, আমিও জানি না, আমার মাও জানে না, কিন্তু আমার বাবা জানতো। আমার বাবা করে আসতে আসার পরে ওই ছেলে আমার আমাদের বাড়ি আসে, তখন আর কি আমি ঘরে ঘুমিয়ে থাকি, ওই ছেলে আমার কাছে, আমি ঘরে ঘুমিয়ে থাকি, সে তো বিয়ে করেছে, আমি এখন যেটা বুঝি,
তখন তো আপনি জানেন না যে,
না 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 আমি জানি না,
আপনাদের ঘরে ঘুমিয়ে থাকে,
আমি আমার ঘরে আমি ঘুমিয়ে থাকি, আমার মা আমার ইয়েতে থাকে, আমার বারান্দায় থাকে, আমি ঘরে ঘুমিয়ে থাকি, তখন ওই ছেলে আমাদের ঘরে যায়, আমার ঘরে যায় যে আমার সাথে ভাইয়া সম্পর্কটা করে আর কি,
মানে কিছু জবরদস্তি
করে? না না না, ফিজিক্যালি করে, ওই যে সে মনে করে যে তার বউ, ওই অবস্থায় আমার,
আপনি আপনি তো জানতেন না সে আপনার হাজবেন্ড, আপনি কোনো কথা জানেন না,
এমনি এমনি পরস্পর শুনতাম সব, ওই যে শাড়ি এনেছে ওই শাড়ি আমার পরিয়েছে, একটা নাকের ফুল এনেছে ওইটা আমার পরিয়েছে, গ্রামে পাড়া প্রত্যেকবাস মনে সবাই সবাই জানতো যে ওর সাথে বিয়ে হয়েছে।
আপনি কোথাও কোনো সাইন করেছিলেন বা কবুল বলেছিলেন?
না না না,
কবুলও বলেননি, সাইনও করেন
না, বাপে দিছে মেয়ে না বললো, তখন আমি বুঝছি কি মেয়ে না বললো থাকলে বাপে দেয়। তারপরে যখন ওই ছেলের সাথে আমি ফিজিক্যাল সম্পর্কটা হয়, তখন আমি আর কি আমি তখন আমরা আছি দুইজনাই ঘরে, আমার বাবা তখন আমাদের ওই ছেলের ঘরে ঢোকা দেখে উনি গ্রামের লোক ডাকতে গিয়েছে, উনি তো কাজে অফিসটা করে আসছে রেস্টি, এবার গ্রামের লোক ডেকে সমাজ করবে শরীয়ত মতে আর কি, বলপিঠ বিলপিঠ ডেকে শরীয়ত মতে পড়াবে। তারপর যখন গ্রামের লোক ডাকতে গিয়েছে, আমাদের পাশের পিছনের বাড়ি আমার এক চাচাতো ভাই হাত দুই সম্পর্কে, সে তো মাতব্বর টাইপের ছিল, বেচারি নেই মারা গেছে ওই, তারপরে ও ডেকে বলে কি আমার বাবা বললো যে ও ডাকবে তুফাজেলের ডাকতে, ডাকলো তুফাজেল, বললো সেই লোক বললো কি যে ও তো বিয়ে করবে, তাহলে ওর চাচাদের একটু, আমার ভাই বললো আব্দুল তুই ডেকে নেয় ওদের, যা মুশার আর আবুলি ডেকে নেয় ও চাচাদের নাম, তো আমার ভাই যে ডেকে নিয়ে এসলো, ডাকার সাথে সাথে ওই ছেলে ঘরে তুই টজু টজু করে এসে বসলো, মানে বিয়ের মজলিসে যখন যেভাবে বসে, ওইভাবে বসার পরে ওর চাচারা যখন আসলে এসে ওর চর থাপ্পড় মেরে নিয়ে চলে গেল,
ছেলের চর থাপ্পড় মেরে নিয়ে চলে গেল,
নিয়ে চলে গেল, আর বিয়ে হইলো না, ওই সামাজিক বিয়ে দেওয়ার হইলো না, ওই যে কাবিন করাই আছে ওই ওই পর্যন্ত থাকলো। তারপর তাদের বাড়ির লোক বলে কি যে হ্যাঁ ত্রিপুরার বিটি আমার বাবার নাম ধরে, ও নবী তুই কি কাজ করলি ত্রিপুরা বিটির মেয়ে বিয়ে দিলি আবদারের ছেলের সাথে, এইভাবে আমাদের গ্রামে চলিত ভাষায় যেভাবে কথা বলে, ও নবী তুই কি কাজ করলি, সে যে বিটি বলছে সে বিটি আবার আমার বাপের আমার আব্বা আবার তার ভাবি বলে ডাকত,
বাবার নাম ছিল নবী,
নবী তো বলতো কি ও নবী তুই কি কাজ করলি,
আব্বার নাম কি ছিল
তার মেয়ে আমাদের বাড়ি আসবে সেই ত্রিপুরা বিটির মেয়ে আসবে, আজ পর্যন্ত ভাইয়া আমাদের গ্রামে এখনো চলিত যে ত্রিপুরা বিটি।
আচ্ছা ঠিক আছে বলেন। তারপর
ওই জায়গাতে ওরা যখন আমার নাম আর নিল না, মই নাম নিল না, তখন তো আমি আর কোনো জায়গায় মুখ দেখাতে পারি না, আমি ঘরেই থাকি কোনো জায়গায় বের হই না, তো ওই যে ফিজিক্যাল সম্পর্কটা করলাম, তো আমার মা আমার এক পাশের বাড়ির এক ভাবি যে বললো যে বৌমা ও তো এইভাবে ছিল, তখন আমার ভাবি বললো কি সেভাবেই বললো আমার মার সাথে যে সবাই তো দেখছে যে ওরা দুজন ঘরে ছিল, কিছু যদি হয় তাহলে তো সবাই জানবে যে ওর 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 তাই ওর জন্মের কিছু যদি হয়, তো আমার মা ওই জায়গায় তার কিছু বললো না, আমি মানে এই কথাগুলো আমার কানে আসতো। তারপরে ওইভাবে সেই ছেলে তার চাচারা ভাই তার চাচা খালুরা ওই খালাতো বোনের সাথে আবার ওই রাত্রি বিয়ে দেয়, পাড়ায় তার একটা পাড়ায় পাড়ায় ওর খালাতো বোনের সাথে বিয়ে হলো, ও রাত্রে খালাতো খালু নিয়ে যায়, জোর করে খালাতো ভাইটাই ধরে নিয়ে যায়, চাচারা সবাই নিয়ে যায়, ওই খালাতো মনি দিয়ে দিল। তারপরে আমি এক পর্যায়ে সবাই আমার বললো, ও তুমি বিয়ে করলে না, আপনার ছেলের সাথে তুমি এই করেছো ওই করেছো, তোমার তো আর বিয়ে হইলো না। তা আমি করলাম, আমি আবার তখন না পেরে বললাম কি যে আপনার ছেলের মুখে লাঠি মারবো কেন, ভাই গ্রামের যে ভাষাটা এরকম একটা ভাষা আমার মুখ দিয়ে আসছিল। পরে ওই কথা আমি আবার ঘাটে গোসল করতে যে আমাদের গাং আছে, গাঙে গোসল করতে যাইয়ে আমার এক চাষা দু সম্পর্কে চাষা বলে কি, হ্যাঁ তুমি অমুকের আবদারে বাবুর মুখে লাথি মেরেছো, তাই তোমার আর বিয়ে করিনি, ওই শরমা মালটা ছেলে মেয়ের বিয়ে করেছে। হ্যাঁ এভাবে কথাটা বললো। বলার পরে তখন আমি আমি আর কোনো কথা না, আমার তো ভাই ওই জায়গায় গ্রামের মানে মুখে টুকা পড়ে গেল যে আমার এই অবস্থা এই বয়সেই। তারপরে ওইভাবে থাকি, ওই নিজে লুকিয়ে থাকি, কোনো কারোর বাড়ি উজায় না কোনো কিছু না। পাশের বাড়ি একজনের বিয়ে হয়, সে চাষি এসে বলে কি তোর বোনের বিয়ে, তুই আয় গোসল করিয়ে দে, মাথায় পানি ঢেলে দে। আমার মা বলছে যা তোর বড় মা ডাকছে যা পাশের বাড়ি। সেই যে বাড়ি আমার যে ছেলের সাথে বিয়ে হইলো সেই বাড়ির লোকজন এসে বলছে কি হ্যাঁ ওর মাথায় পানি দিয়ে দিও না, ওর তো বিয়ে হইলো, আর আমার কোনো জায়গায় যাওয়ার মতন পথ থাকলো না, এমন কোনো জায়গা আমার নেই যে আমি সেখানে যাবো। ওই যে হয়ে গেছে আমার ওই জায়গায় আমার আর কি কোনো ইয়ে থাকলো না। তারপরে ওইভাবে আমি থাকি, আমার কোনো জায়গায় জায়গায় ই হয় না, যাওয়ার মতন মুখ থাকে না, এ বলে অমুকের বউ তমুকের বউ, আমি তো বউ হইনি, আমি কেমনি তার বউ হয়ে যাবো, সাথে বিয়ে করে
ফেলে। বাবা যে রেজিস্ট্রি করলো, আপনার বাবা তো চাইলে পুলিশ করতে পারতো
না, কোনো কিছুই করেনি, তারা সাথে সাথে ওই রাত্রে মেরে ধরে নিয়ে গেল। ওই সকালবেলা তারা যে কোর্টেতে রেজিস্ট্রার অফিসে নকল তুলে নিয়ে আসার পরে তো মামলা ভিসমিশার তো কিছু হবে না। আমার বাবা আর কোনো হ্যাঁ না কোনো কিছু না, যে আমার পচাইলো না, আমার দুনিয়ার পরে এইভাবে ফুয়ে গেল, এটা আমার বাবা কোনো কিছুই বল ই করলো না। তো বাবার কাছে আমি এটা অবিচার করলাম না। তারপর ঠিক আছে ওইভাবে থাকলো, থাকার পরে সে তার মতন বিয়ে করলো। আমার সংসারে আমার বাবা সংসারে আমি থাকি, কোনো জায়গায় যাই না, ওই ঘরে বসে থাকি, খায় না খায় আর খালি সারাক্ষণ ই করে, মনে কষ্ট লাগে কি রে এই বয়সে এতটুক, 12 বছর বয়স তখন আমার। তো সেই থেকে যখন আমার এইভাবে চলতে থাকে, আস্তে আস্তে আমার ভাইও বড় হয়, ভাই তখন 18 বছর, এক পর্যায়ে আমার ভাইকে বিয়ে দেয়।
আচ্ছা আপনি তখনও বাড়িতে?
হ্যাঁ বাড়ি আছি, বাবার কাছে আছি, বাড়িতে আছি। তো আমার ভাই যখন এক পর্যায়ে বিয়ে হয়, পাশের গ্রামে মেয়েরা অনেক সুন্দরী আছে, ওনাকে তাকে দুজনের সাথে আর কি মানায় আর কি, এইভাবে আমার ভাই বাপ দেখে শুনে, আমার বাবাই দেখে শুনে মেয়ে দেখে শুনে বিয়ে দিয়েছে। দেওয়ার পরে তখন আমার ভাই যখন বিয়ে করে, কিছুদিন আমার মার সাথে আবার একটু আমার ভাইয়ের সাথে ঝগড়া হয় যে তোর বোনটা শিয়া না, আমার মা বলে ভালোভাবে বলছে যে তোর বোনটা শিয়া না, মানুষ তো বোন শিয়া বড় হলে আগে বোন বিয়ে দেয় তারপর নিজে বিয়ে করে, তো তুই তুই এরম করলি কেন, যে হইলে যে তোর বোনটা আগে বিয়ে দিতিস আর তুই পরে বিয়ে করতিস। আমার ভাই কথাটা উল্টিয়ে পেঁচিয়ে, আমার বাবা গান্নার বাজার বলে একটা বাজার আছে, ওই বাজারে একটা দোকান ছিল দর্জির, ওই দোকানদারের কাছে বসে থাকত, ওই বাজারে আমার ভাই যেয়ে আমার বাপের একখান কথা সাতখান করে মানে পেঁচিয়ে ঘুরিয়ে আমার নামার নামে বদনাম করে তারপর আমার ভাই বাড়ি আসে। আমার বাবা দড়িয়ে এসে বলে, আমার ভাই বাবার কাছে বলেছে যে হ্যাঁ মা আমার এই কথা বলেছে যে তোর বোনে না তোর মানে কথাটা এইভাবে। তারপরে ওই ওইভাবে থাকে আর কি, ওই সংসার অশান্তি ওই জায়গাটা আবার আসে, ঝগড়া গন্ডগোল। তারপরে এক পর্যায়ে ভাই ভাইয়ের মতন থাকে, আমার মা আমার মতন থাকে, বাবা বাবা ওই আমার বড় মা নিয়ে থাকে, ওই এক বাড়ির মধ্যে এক ঘরের মধ্যে হাড়ি তিনটা হয়ে যায়। এরকম অবস্থার সময়তে মা আর আমি খাই, ভাই আর ভাইয়ের বউ খায়, বাবা আর বড় মা খায়। তারপর ওইভাবেই চলে আস্তে আস্তে টুকটাক করে চলতে চলতে, তো আমাদের পাশের গ্রামে একটা বিয়ে আসে, ভাই তো বিয়ে হয়ে গিয়েছে। তো আমার ভাই তো উলট পালট করে আমার বাবার সাথে যা বলার দরকার বলে আসছে, বাবা বাড়ি এসে আর কিছু বলে নাই।
মানে বিয়েটা কার আছে?
পাশের গ্রামের
কোন একটা বিয়ের ঘটনা।
হ্যাঁ বিয়ের ব্যাপারে আসার পরে সেই পক্ষে ছেলে মেয়ে দেখে ছেলে দেখে মেয়েওয়ালা বিয়ে দেয় নাই, ওই বিয়ে উঠে আসে। ওই বিয়ে চলে আসে যখন তারা মেয়ে দেয় না তখন আমাদের এখানে চলে আসে। তো আমার বাবা বাবু একজনের বলেছিল যে আমার মেয়ে বিয়ে দেবো, তুমি ভালো একটা ছেলে দিও, অনেকেই তো বলে। তখন আর কি আমার ভাই যে আমার বাবার কাছে বলে যে এরা লোকজন এসে বুড়ির বিয়ে হবে। তো আমার বাবা সেই বাজার থেকে যেখানে বসে থাকে ওই বাজার থেকে চাল ডাল তরি তরকারি আলু ঝাল পেঁয়াজ বিয়ে হবে সবকিছু কিনে বাজার টাজার করে নিয়ে আসে। আমি আমার ভাবি আর কি আমাদের গাছে পেয়ারা পাকে, ওই পেয়ারা আমরা আমি আর আমি পেড়ে আমার ভাবিকে দেই, আর পাশের বাড়ি আমার ভাবি বস ওই দেখ কারা আসছে। তখন আমি আর আমার ভাবি আমরা পাশের বাড়ি দৌড় মারি পেয়ারা পাড়িয়ে নিয়ে। তারপরে আস্তে আস্তে দেখি যে আমাদের বাড়ি মুখ হয়, আমাদের বাড়ির দিকে আসলো, তখন আমার মাও কোথায় ছিল আসলো, সবাই আর কি আমার বাবা আমার মা আমার ভাদুরা এসে সবাইকে বসতে বসতে দিল। ছেলে আনছে কখন, যখন আমার মা মুরগি জবাই করছে, গ্রামের যে অল্প
সামর্থ্য থাকে
সামর্থ্য, হ্যাঁ, তো আমার মা তখন বলছে কি ভাত ডাল রান্না করেছে, মুরগি রান্না করেছে, মুরগি জবাই হয়ে গেছে, তো ওরা মেয়ে দেখে খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমরা দেখে শুনে তারপর মেয়ে বিয়ে দেবো। তখন আমার বাবা মানে উলট পালট শুরু করে দিল তাদের সামনে, আমার মেয়ে আমি বিয়ে দেবো, আমার জমি বেশ আমি বিয়ে দেবো। তখন তার যৌতুক ছিল 500 টাকা, তাদের 500 টাকা দিতে হবে, দিয়ে বিয়ে দেবে।
ছেলে কি করে?
কিচ্ছু না, জোন খাটে, ওই কামলা খাটে, আমাদের ভাষায় বলে জোন খাটা,
খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে আপনারা জানেন যে পবিত্র রমজান মাসে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয় বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ক্লাব কমিউনিটি, এবং অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ওয়ার্ড ফর হিউম্যান নামের একটি এনজিও। ওরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, যারা অনাথ এবং এতিম শিশু আছে এবং যাদের আসলে টেক কেয়ার করার মতো কেউ নেই, যাদেরকে আসলে দেখাশোনা করার মতো কেউ নেই এবং প্রতিবন্ধী শিশু আছে, তাদেরকে লেখাপড়া করায়, লেখাপড়া শেখায়। নিঃসন্দেহে মহৎ একটা উদ্যোগ। তো ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা না নিয়ে ওরা একটা খুব চমৎকার পলিসি হাতে নিয়েছে, সেটা হচ্ছে এই পবিত্র রমজানে যেহেতু অনেক বেশি পাঞ্জাবি বিক্রি হয় এই সময়টাতে ঈদকে কেন্দ্র করে, ওরা নিজেরা কিছু পাঞ্জাবি তৈরি করেছে। এবং পাঞ্জাবিগুলো দুই রকমের পাঞ্জাবি, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কালো, দেখতে অদ্ভুত সুন্দর। আমাকেও ব্যক্তিগতভাবে একটা ওরা গিফট করেছে, গিফট ঠিক বলবো না, আমি কিনে নিয়েছি। পাঞ্জাবির দামটা হচ্ছে মাত্র 1200 টাকা, 38 সাইজ এবং 40 সাইজের পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবি থেকে যত টাকা তারা আয় করবে, আয় বলতে যত টাকা তাদের লাভ হবে, এই সমস্ত টাকাটাই তারা এই অনাথ শিশু এবং এতিম এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যয় করবে। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই কিনুন, আমার মতো অন্তত একটা পাঞ্জাবি কিনুন, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে বললেই হবে যে আপনি ওয়ার্ক ফর হিউম্যানের অনাথ শিশুদের জন্য যে লেখাপড়া করার জন্য যারা পাঞ্জাবি তৈরি করেছে সে পাঞ্জাবিটি কিনতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, 16297, এটা রকমারি ডট কম এর নাম্বার। এছাড়া যারা বসুন্ধরা সিটিতে যাবেন, বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে যাবেন, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটির লেভেল 1 এর স্ট্যান্ডার্ড কালেকশনের 80 নম্বর দোকান এবং 81/A, হ্যাঁ, এই এই দুটো দোকানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড কালেকশনের। এই দোকানে আপনারা গিয়ে বললেই হবে ওয়ার্ক ফর হিউম্যানের পাঞ্জাবি, 1200 টাকা দামের পাঞ্জাবি। এবং আপনারা কিনুন, আরো বেশি বেশি করে গিফটও করুন, এতে আপনার নিঃসন্দেহে অনেক বড় একটা মহৎ উদ্যোগে সাপোর্ট করা হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো।
ক্লোজ আপ প্রেজেন্টস, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Presence. Hello 8920. Close up. The closer, the better.
ওকে প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। মনোয়ারার জীবনের গল্প আমরা এখানে শুনছি। মনোয়ারাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ, মনোয়ারা আমরা যেখানটায় ছিলাম, তারপর
তারপরে আমার মা যখন ওই কথা বলে যে ওরা আসছে মুরগি যখন জবাই হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে চলে যাক, তারপরে আমরা দেখে শুনে আমরা যেয়ে দেখুন করে তারপরে মেয়ে বিয়ে দেবো। আমার বাবা বলছে
না, এখনই বিয়ে দিই।
হ্যাঁ, আমার মেয়ে আমি দেখুন করবো না, আমার মেয়ে আমি বিয়ে দেবো। ওই যে ভাই একটা কথা আছে যে উনি তখন বলতো কি আমি চোখ মিলিয়ে যার পাবো, চোখ বুঝে থাকবো, চোখ মিলিয়ে যার পাবো তার হাতেই দেবো। এখন 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 কথাগুলো বুঝি ভাই, তখন না বুঝতাম না, তখন ছোট ছিলাম তো, বয়স তো 12-13, এর আর কত বুদ্ধি হতে পারে। ওইভাবে যাই হোক, ওইভাবে ওই জায়গায় আবার বিয়ে দিয়ে দেয় না দেখে শুনে। সবাই পাড়ার লোক ছেলে যখন দেখে, ছেলে তো মুখে এরম রুমাল দিয়ে বসে থাকে, আমি দেখি নাই, আমি দেখি না, আমি তো লোকজন দেখে আমি আগে ঘরে ঢুকে পড়েছি। তারপরে ওই লোকজন দেখে দেখে বাড়ির পাশের ভাবিটা বিরাট দেখে বলে কি ছেলে একটু কিরম মতন, দাঁত মাত গুম হইছো, নাকটা বসা, মনে হয় তোরও পছন্দ হবে না, তো তুই কি করবি। তা আমি আমি হয়েছিল যে আমার ভাই আর আমার বাপ তো আমার এমন কোন খারাপ ছেলের হাতে দেবে না, এরকম একটা একটা বিষয়। আর আমার বাবার আর আমার ভাইয়ের ভিতরে যে গোলমাল, এটা তো আমি জানতাম না যে আমার এইভাবে পস্তাবে। তো ওরা কি করেছে তখন হইল যে ওই ছেলে দেখে ওরা দেবে। আমার মা যে কথা বলেছে আমার মার কথা রাখলো না, মা যেটা বলছে মা বলছে ছেলে দেখে আমার পছন্দ হয়নি আমি এই ছেলের হাতে দেবো না, আমরা ছেলে এই আসতে খেয়ে দেবো, খাওয়া দাওয়া করে চলে যাক, দেখে শুনে আমরা পরে দেখে শুনে দেবো। আমার বাপ তো ওই কথাগুলো বলার পরে তখন এক পর্যায়ে হয়ে গেল বিয়ে। আমি তো ছেলে দেখি নাই, আমি ঘাড় গুজাই আসি, পরে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, যাতে যাতে যখন গাড়ির মধ্যে এরম ঘাড় এরম উঁচু করে আমি ছেলে চেহারাটা দেখলাম, তখন আমার মনে হইলো কি যে আমি গাড়ির ঘোড়ার গাড়ির পিছনতে ঝাঁপ দিই। পিছন মুখে তাকিয়ে দেখি যে বরযাত্রীর এক গাদা 10-12 জন। আমি তার লাভ দিতে পারি না, আচ্ছা যাই সেখানে গেলাম, একটা মান সম্মান আছে না,
ছেলের চেহারা দেখার পর পছন্দ হলো
না, পছন্দ হইলো না আমার। তারপরে আস্তে আস্তে যাই, ওদের আমার ভাই যায় সাথে, 3 দিন যাওয়ার সাথে সাথে ওরা হাতের মুঠোয় আমার আর কি কাদা দিয়েছে, ওই যে বরণ করে পিঁড়ির উপর দাঁড় করিয়ে, পাঠার উপর পিঁড়ির উপর দাঁড় করিয়ে বরণ করে হাত দুই হাতের মুঠোয় কাদা দিয়েছে। মনে মনে করছি কাদা দিয়েছে কেন, পরে বুঝছে যে বউ নরম হওয়ার জন্য, আমি তখন বুঝি নাই। পরে আমার গ্রামে এসে যখন আমি বলছি মানুষের কাছে যে আমার হাতে না ওরা কাদা দিয়েছে, কেন বলছে বউ নরম হওয়ার জন্য, এক এক দেশের এক এক
রকমের নিয়ম।
তো তারপরে আমি ওই কথা ওই সন্ধ্যাবেলা ওরা যখন গাড়িতে করে মানে নিয়ে যায় বরং তখন দেওয়ার পরে সারা গ্রামের লোক, ওদের গ্রামের লোক ভেঙেছে যে অমক ছেলে এই মেয়ে বিয়ে করে নিয়েছে ওই গ্রামতে, মেয়েটা এত সুন্দর, তার কাছে আমি অনেক ইয়ে বুঝছেন, সে এই চেহারা ছেলে যে তার কাছে এত এত ইয়ে যে সবাই বলছে যে মেয়েটা এত সুন্দর যে এই ছেলের সাথে মানায় না। তখন আমি শুনে আমি আর কোনো কিছু বলি না, ঠিক আছে কদিন থাকি, 3 দিন আমার ভাইয়ের সাথে থাকি। যাওয়ার পরে থাকার পরে আমার ভাই ই করলো যে ওই আমার বাবা আবার নিতে আসবে, 3 দিনের দিন নিতে আসে না, ফিরে নি ঘুরনি, 3 দিনের দিন নিতে আসলো। ওরা দুইজন গেল, সে গেল তার বোনাই গেল, আমার এক পর যেমন মনে হলো কি যে আমি আজ ই করবো না, মন থেকে বলতেছিলাম যে আমি আর যাবো না। তারপরে আমার বাবার এখানে এসে দেখি যে কোনো কথা মাথা কোনো কিছু না, আমার মার এসে বললাম যে মা আমি কি করব, আমার তো কান্নাই যে আমি এই ছেলে এই মেয়ে, আর মানুষ দেখে একটা কথা আছে না যে ছেলে দেখে মানুষ কথা বলে যে না এই ছেলের হাতে মেয়ে ঠিক আছে মানাই আছে,
মানে ছেলে মেয়ে নিয়ে আজে বাজে কথা বলছে, ম্যাচ করছে
না। তো দেখেন যে গ্রামে আসলাম, গ্রামের মানুষ সবাই এখানে ছবি ওঠে, তখন তো ক্যামেরা গ্রামে বেশিরভাগ কমই ছিল, তো অনেকে ছবি উঠছে, কেউ বলছে যে তুই উঠবে তোরা দুইজন উঠ, আবার অনেকে বলছে যে না উঠিস না তুই এই ছবি সমাজে দেখাতে পারবি না, মনটা কতটা ইতে হতে পারে আমার যেন তখন মনে হইল কি কি ব্যাপার। তো আমার বাপের এক পর্যায়ে বললাম কি যে আমি ওই জায়গায় আর যাবো না,
ওই জায়গায় যাবো না মানে
আমি আমার বাবার ইয়ে শুনে আমি আরেকবার গেলাম, মানে ওই 3 দিন থাকলাম তো, পরে আর একবার গেলাম। তাদের ঘর দেখি যে দোসালা, সোনার ঘর দোসালা, মানে এক ঘরের মধ্যে সবাই বউ দিয়ে ছেলে দিয়ে তার যে আরো 4-5টা সব শুধু এক ঘরের মধ্যে। তো যাই হোক, আর ঘরখান এতটুক জায়গা মানে ঘরেতে বেরিয়ে উঠোনটাই যাবো সে উঠোন আরেকজনার, শুধু ঘরটুকি তার, এমন কোনো জায়গা নেই। আর এদিকে আমার ইয়ে আছে যে আমার বাপের তো এখনো 15 বিঘে জমি আছে, এখনো 10-12 বিঘে জমি আছে, তার মেয়ে আমি ঘরতে বেড়ে উঠোনটা আর একজনার হবে, একটু বাইরে যাবো সেইটাও আর একজনার হবে, এরম একটা মন আমার এসে গেল। তো পরে বাবার ইয়ে শুনে আবার আরেকবার ওই এইবার গেলাম যে 15 দিনের দিন, 15 দিনের দিন ঘুরে এসে একবারে বললাম যে আমি আর যাবো না। তো আমার বাবা তখন উৎপাত শুরু করে দিলে সংসারে আমার মার উপরে, এমনি আমার মার সাথে কোনো সম্পর্ক নাই, মানে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক ওই সম্পর্ক আমার মার সাথে তো এহকালেও নাই পরকালেও নাই। তারপরে ওই আমার বাবা, আমি যখন বললাম যে আমি ওই জায়গায় যাব না, আমার বাবা তখন আমার মার উপরে চাপটা দিল যে ও মানা করেছে তাই তুমি মেয়ে যাবে না। আর আমি তো এই ভাষায় বলছি যে আমার মা বলেছে যে ও যাবে না, কিন্তু আমার বাবার ভাষাটা ওরকম ছিল না, হ্যাঁ তার মতন সে বলতো। তো ও উনি যখন ওই কথা বলল আমার বাবার, বাবা যখন আমার মার উপরে চাপ দিল যে মেয়ে ও জাতি দেবে না, তখন পাশের বাড়ির একটা ছেলে আমার বাবার কাছে আসতো যেত, আমার বাবার দাদা বলতো, তো ছোটই আর কি ছেলেটা তখন, তো তার সামনে আমার বাবা আরো দুইজনের বলেছে কি যে তোমরা ওর কাছে টিপস হয়ে নিয়ে না, ওই ছেলে আমাদের কাছে আছে কিন্তু ছেলের সাথে ওই ওই আমার ওই স্বামীর সাথে আমার কোনো ইয়ে নাই আর সম্পর্ক নাই, মানে থাকা টাকা কোনো কিছু নাই। পরে আমি বলছি কি যে আমি আর যাবো না, তারপরে আমার বাবা ওই দুইজনার বলছে কি ওই ছেলেটার সামনে যে তোমরা সাদা কাগজ চাই না তুমি বাচ্চা নিয়ে নাও টিপছই নিয়ে নাও, তাহলে আর কিছু লাগবে না। তারপর আমার মার উপরে ওই চাপটা আমার মার উপরে দিয়েছে যে ও যাতে মানা করেছে তাইতে ওরা টিপসইন কাগজে সাদা কাগজে টিপ নিয়ে নিয়েছে, তালাক নিয়ে নিয়েছে। ওইটা আর কি তালাক এখন তো লিখিত ভাবে দেয়, তখন তো টিপ নিলে হয়ে যেত। তো আমার বাবা যখন ওই কথা বললে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তারপরে আমার মার উপরে মারধর পিটাপিটি কিলো কিলো হাইরে মারধর ঝগড়া নড়ে বাড়ি ছেড়ে আমার বাবা তখন ধান এক ধামা ধান পেড়ে নিয়ে ধামা তো চিনে নেয় যে বেশি ধামা ওই ধামা ধান পেড়ে বের করে নিয়ে দোকানে যে বিক্রি করে সাদা কাগজে নিয়ে আমার মারই তালাক দিয়ে দেবে রাখবে না, ওর জন্য আমার মেয়ে সেখানে যায়নি। আর আমার গেল আমার উত্তর দিল কি যে তুমি আমার জন্মের মেয়ে হলে তুমি ওই বাড়ি যাবা আর তোমার জীবন আর ভালো হবে না। ওই জায়গাতে ভাই ওই যে অভিশপ, আমি এখন ওই যে আপনাদের ফোনে বলছি যে আমি একজন অভিশপ্ত নারী, আমার ভাই ওই থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত আমার জীবন আর ভালো পালাম না।
শুনি একটু আমরা।
তারপরে আমি ওই জায়গায় আর যাই না।
আপনি জানেন
না যাইনি। তারপর বাবা আমার মারে আমার মার মারে মারধর করে আমাদের বাড়িতে একরকম আমার মার আর আমার সহ বাড়িতে খেদিয়ে দেয়। বাড়িতে যখন আমাদের তাড়িয়ে দেয় তখন আমরা আর কোন যাবো, আমি তো এখন আর ঢাকা চিনি, তখন তো আর ঢাকা চিনতাম না। তা আমার মা কুমিল্লা চিনতো, কুমিল্লায় আনবে না। আমি তখন বড় হয়ে গেছি, আমার 13-14 বছর বয়স হয়ে গিয়ে, তখন পাশের বাড়ি আমাদের ঘরের পাশের বাড়ি ঘরের পিছনের বাড়ি আমার মা আমাদের যাই ঠুলামালা যাই ছিল হাড়িপাতিল খেতা কাপড় এগুলো নিয়ে পাশের বাড়ি চলে যায়। 3 মাস ওদের বাড়ি থাকে আমরা, ওদের বাড়ি আমরা 3 মাস থাকি। এই বাড়ি আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বড় মা আমার বাবা আমার বাবা আমার মারধর করে আমার মা আমাদের ওই যে পুরান ভিটা যে ভিটাটা বেছে ফেলেছে ওই ভিটায় গুলা ছিল গুলা নিচে ইট ছিল, আমার বাবা ঝুড়িতে করে ইট এনে আমার মার এরম করে জমাইত পাশের বাড়ি। আমার মা মনে হইতো যে আমার মার কোনো জায়গায় লাগবে, আমার মারও মারতো আমার মারতো। ওই দোষ ওইটুক যে আমি গেলাম না, আমার পছন্দ হয় নাই আমি গেলাম না, এদের জন্য তো আমি এত দোষী আমি তার কাছে আমি এই জায়গায় তো অবিচার হয়ে গেছে। তো আমি ওইভাবে থাকে ওই পাশের বাড়ি যে 3 মাস থাকে রোজা করি ঈদ করি সেখানে আমার মা 50 টাকা 1 কেজি খাসির, তখন 50 টাকা কেজি ছিল খাসির গোশত। তো আমার মা তখন 1 কেজি খাসির গোশত কেনে আমরা ওই বাড়ি আমার মা আমি রান্না করে খাই, আমাদের এই বাড়ি আর আনবে না, আমাদের এই বাড়ি আর কোনো জায়গা নেই। ওই যে আমি যাইনি, আমার বাপ বললো যে আমার জন্মের মেয়ে হলে ওই বাড়ি যাবে ওই স্বামীর বাড়ি যাবে, আর আমি বললাম যে আমি যাবো না রাগে, মানে তার যে এত রাগ ছিল। আমরা আর এই বাড়ি আসিনি 3-4 মাস পর, তখন ওই পাশের বাড়ি যখন থাকে পাশের বাড়ি একজনের একজন যদি ভাই একটা কথা আছে যে খাওয়ার দিলি খাওয়া যায় কিন্তু একজনের ঘরে থাকা খুব কষ্টকর। তো ওই থেকে যে আমরা ঘর বাড়ি ছাড়লাম, তারপরে 3 মাস যখন থাকি তখন অনেকেই বলে যে আর মানসির বাড়ি আর কতদিন থাকবা, এই করবা সেই করবা, আমার বাবার কেউ কিছু বলে না, আমাদের বলে যে মানসির বাড়ি আর কতদিন থাকবা। এই করে থাকে 3 মাস পরে আবার অনেকে বলে যে তাহলে মেয়ে বিয়ে দিলি, মেয়ে যদি তুমি বিয়ে দাও তাহলে ভালো হয়ে থাকতে পারবা ফকিরের কাছে, যে আমার বাপের কথা বলে যে ওনার কাছে ওই বাড়ি তুমি যেতে পারবা। আবার একটা বিয়ে আসে, তখন আমার বাবা বেঁচে আছে, তখন আবার একটা বিয়ে একজন নিয়ে আসে, ওনারই এক ফকির মতে ভক্ত ছেলে হয় সে নিয়ে আসে, তার শালা বলে মামা তো শালা সে নিয়ে আসে, সেও এক বউ ছাড়া সেখান থেকে তার ধরে নিয়ে আসে, সে রাত্রি তার আমার দেখে নিয়ে আসলো ওই বাড়িতে। আমার ভাই বউ যে আমাদের আমার মা আর আমার নিয়ে আসলো যে বুড়ির বিয়ে হবে, ওই তুমি এখন বাড়ি চলো নিয়ে, তুমি পরের বাড়ি থাকলে তো তোমার মেয়ে বিয়ে দিতে পারবা না। তারপরে আমরা যখন ওই বাড়ি আমাদের বাড়ি আবার চলে যাই, আমার বাবের বাপ আমার কাছে জিদ করলো যে তুই কার নামে বিক্রি হইস তাও তো দেখবো, মানে আমার মা মানা করে আমার মার পক্ষ নিয়ে আমি কথা বলি আমার মার ই নিয়ে থাকলে না আমার বাবার ভয়ে তো আমি কিছু বলতেও পারতাম না, যে আমি এখন যে কথাগুলো বলি এইভাবে তো আমার বাবার সামনে কথা বলতেই পারতাম না। তো তারা যখন জিজ্ঞেস করলো আমার বাপের ওই ভক্ত ছেলে যারা নিয়ে আসলো সে জিজ্ঞেস করলো যে তোমার বাপের নাম কি, আমার বাবার নাম বললাম ওনার সামনে, তো বলিস আমার বাবার সামনে, তো বাবার নামে বিক্রি হবি না তোর মার নামে বিক্রি হবে, দেখ তোর বাবার নাম লাগে কি না লাগে, আর তুই আমার চিনলি নে, এরম করে কথাটা বললাম। ঠিক আছে ওই জায়গায় আবার বিয়ে দিলে, সেখানে কিন্তু দেখছন করিনি, যে আমার বাড়ি গেলাম না সেখানেও দেখছন না, যেখানে আমার অগোচরে কাবিন করলে সেখানেও কোনো খোঁজ খবর না, এই যে আবার একটা মাঝখানে দেশে সেখানেও কোনো খোঁজ খবর না, ওই ছেলে আসতার দিয়ে দিয়েছে। তো এখানে যখন দিল সেখানে তার বাড়ি গেলাম, সেই বউ বাদ দিয়ে পুরনো একটা তার সেই বউর পণ্যের তার শাড়ি খুলে নিয়ে এসে সেই শাড়ি আমার পরাইলো, পরিয়ে সে বিয়ে থ করে নিয়ে তার বাড়ি গেল। তার মা বাপ বাদ দিয়ে দিলে ঝগড়া নড়ে যে ছেলে পালেই তোমরা বিয়ে দাও, ছেলে পালেই তোমার মা বাপ বিয়ে দেয়, ছেলের খোঁজ খবর নিতে হয় না,
মানে আপনার
শাশুড়ি
যদি কোথাও বলার জায়গা না থাকে তো এখানে বলুন, আমরা শুনতে চাই। প্রতিটি মানুষের জীবনের গল্পই এক একটা গল্প, এবং কখনো কখনো কোনো কোনো জীবনের গল্প আমাদের ভাবনার উদ্রেক করে। আজকের এই জীবনের গল্পটি নিশ্চয়ই সেই অর্থে গল্প, কারণ এটা মাত্র 3 নম্বর, সামনে আরো অনেক আছে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ বলুন। তারপর
ওনার বাড়ি যখন গেলাম ওনার মা বাপে তখন উল্টো পাল্টা শুরু করে দিলে, ওনার বাড়ি যখন গেলাম তখন থাকি, আসা যাওয়া করি, বাবার কাছেও আসি, ওনার কাছেও থাকি। কোনো খাওয়া খরচ, কোনো কাজ কাম নেই, কোনো খাওয়া খরচ নেই, মনে হয় কি যে আমার বাবা বড় লোক, আমার বাবার কাছ থেকে নিয়ে যাই। এইভাবে চলতে থাকে, আস্তে আস্তে দিন যায়, চলতে থাকে, কাজ কাম করে, খায় থাকি, না খেয়েও থাকি, খেয়েও থাকি, মানে কোন রকম আর কি চলে। আস্তে আস্তে চলতে চলতে যাই, ওই আমার বাবা এক সময়, আমি আবার আনসার ভিডিবিটি করি, নাম দিই। তো আমার বাবা একদিন একটা ইলিশ মাছ কিনে নিয়ে আমার দেখতে যায়, যে দেখে যে আমি কি জানো করে বেড়াচ্ছি, কষে তুই এই জায়গায় আসিস? তা আমি হ্যাঁ না কোনো কিছু বললাম না। না বলার পরে আমার বাবা উনাগের সাইজ চলন দেখে থেকে ওখান থেকে আমার নিয়ে আসে। আস্তে আস্তে আর কি মনে হয় ছমাস মতন হয় এরম আসা যাওয়া করতে করতে। তো আমার বাবা সেখান থেকে বললো যে ঠিক আছে আর দরকার নেই। পরে উনি এখানে আসার পরে কিছুদিন পরে যেন আমার বাবা মারা যায়, আমি ওই তিন নম্বরের কাছে আসার পরে। তো বাবা বেঁচে থাকতাম, তিন জায়গায় গেলাম। আমার বাবা যখন মারা যায় তখন আমি আর কি বাড়ি থাকি, যাই হোক কিছুদিন পরে আমার মা আর কি ওই সময় থাকেন আমার বাবা মারার পরে, পনেরো দিন পরে আমার মা আসে। তখন আমার মা আর আমার, আমরা সব এক জায়গায়। তো আমার বাবা, আমার মা মনে করে যে এখন তো সে মরে গেছে, আমার তো অত্যাচার অন্যায় অত্যাচার আর কেউ করবে না, মাইর ধরে কেউ করবে না, আমার ছেলে আমার মেয়ে আমার তো আর পর কেউ না। তো এক পর্যায়ে থাকে তো বাড়ি আর কি অশান্তি হয় আমার ভাইয়ের সাথে, ভাই বোর সাথে, আমার মার সাথে, ওই সংসারে গন্ডগোল হয় এই নিয়ে, তা নিয়ে, জমি জায়গা নিয়ে, ঘর বাড়ি নিয়ে আর কি, ভাগাভাগি নিয়ে, আমার বড় মা এসে বেঁচে কিনে নিয়ে যাবে এই নিয়ে গন্ডগোল হওয়ার ইয়েতে আমি এক পর্যায়ে আমার মার সাথে কুমিল্লা চলে আসি। আমার মা বলে যে চল তাহলে আমরা চল যাই কুমিল্লা, যে কয়দিন থেকে আসি গে। তারপরে আর কি কুমিল্লায় যখন গেলাম তখন আমার খালাতো বোন বললো কি যে খালা, আমার মা বললো যে যদি তোদের এখানে সেরকম ছেলে পাস তাহলে ওর বিয়ে দিয়ে রাখ। তো আমার খালাতো বোন বললো খালা তোর মেয়ের যদি বিয়ে দিবি তাহলে ওখানে যে জমি পাবি যশোরে ওইটা বেশি নিয়ে এসে দিলে দশ হাজার টাকা লাগবে এখানকার ছেলে নিতে হলে। তো আমার মা বললো তাহলে কুমিল্লা ছেলে যদি দশ হাজার টাকা দিতে হয় তাহলে আমি দেশে যেয়ে দিই গে, আমার দেশে ছেলে এত খারাপ কি। তারপর আমরা আবার কুমিল্লাতে ব্যাক করি। আসার পরে তখন আবার ওই সংসার আমার ভাইয়ের সাথে, আমার মার সাথে, ভাইয়ের বউর সাথে বেশিরভাগ সংসারে অশান্তি, ঝগড়া, নড়ুই, এই গন্ডগোল সারাক্ষণ লেগেই থাকে এই করে। আর ওই আমার আমার গালাগালি হয় যে ওর কোনো জায়গায় গতি হয় না। আমার ভাইয়ের বউ গল্প খালি মানসির সাথেই করে যে ওর কোনো জায়গায় গতি হয় না। একবার নয়, দুইবার নয়, তিনবার গেল, তাও কোনো জায়গায় গতি হইল না। তারপর আস্তে আস্তে আমরা বাড়ি থাকি, ওই কাজ করি, খাই, মানসির বাড়িও কাজ করি, আমার মা ভিক্ষেও করে, কাজ আমি মানসির বাড়িও কাজ করে, আমার মা আবার ভিক্ষেও করে। এই দুই মাইপ আমার মতন, আমার মার মতন, আমি মা আর আমি একসাথেই খাই, আর ওনারা দুইজন ওনারা খায়। আর আমার স্বপ্ন তো আমার বাবা মারার পরে গেছে, গা চলে গিয়েছে তার বাপের ভাইয়ের বাড়ি। ওইভাবে থাকলে তারপরে কিছুদিন আমি আর মা যেভাবে আমরা কাজ করি আর খাই দুই মাইপ, ওইভাবে আমাকে কোনো রকম কষ্টের দিনটা চলে। পরের বাড়ি থাকা মতন একরকম ঘরও পায় নে, ভাতও পায় নে, কাপড়ও পায় নে, এইভাবে কষ্টের দিন চলে আর কি। থাকতে থাকতে আমাদের গ্রামে একটা ছেলে বিয়ে করে পাশে অন্য গ্রামে, সেই সেই ছেলের শালা আসে গাছ কিনতে আমাদের গ্রামে। এসে আমার দেখে, দেখার পরে আমার মার বলে দাদি ওই ছেলের সম্পর্কে, যে দাদি তুমি কি মেয়ে বিয়ে দিবা? তো বলছে হ্যাঁ সেরকম ছেলে হলেই বিয়ে দেবো। আমার মা বলে, তো বলছে যে আমাদের গ্রামে একটা ছেলে আছে, সে ছেলে ভালো, বউ বাদ দিয়েছে এক মেয়ে শুদ্ধ, তো যদি দাও তাহলে তোমার মেয়েটা ভালো থাকবে। তারা দুই ভাই বোন নেই, সে ছেলে বড়, এই সেই অনেক গল্প টল্প করার পরে ঠিক আছে টাকা পয়সার জোগাড় হয়। এই আমার মা আর কি ওই মতে রাজি হয়ে যায়, আমার ভাইয়ের এক পর্যায়ে পাঠায়, সেখানে আমার ভাই দেখে আসে, কয় যে ভালো ছেলে, দেখে ভালো সব দিক থেকে, ওইটা আমার ভাই দেখে দিয়েছে। তো এক পর্যায়ে সেখানে আমি থাকি, থাকার পরে আমার ওই গ্রামে ছেলে এসে, ওই যে ওই ঘরটালি করলো ওই লোক, ওই লোক এসে বললো যে আট হাজার টাকা দিতে হবে, বিয়ে হবে, আট হাজার টাকা দিতে হবে। আর একজন এসে দেখে গেল, সে সব ওই সম্পর্কে মামা শ্বশুর হইতো, সে এসে বললো যে না এই মেয়ে ওই ছেলের সাথে মানাবে। আমার দেখে গেল, দেখে যে তাদের কবল বলাবলি হওয়ার পরে তারা এসে দেখে, আমার দেখে, তারপরে আর কোনো দিন টিন নেই, এসে দেখতে এসে মানে বিয়ে দিয়ে নিয়ে গেল। তো ঠিক আছে, আমার ভাই ওই হুজুর টুজুর দেখে নিয়ে এসে বিয়ে থাওয়া দিল, রাত থাকলো থেকে সকালবেলা আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এমনি ভালো, কথাবার্তা ভালো হয়, সবকিছুই ভালো, ব্যবহার আচার সবকিছুই থাকি ভালো, সবই ভালো। ওইভাবে থেকে তারপরে আমার,
এটা আপনার কয় নম্বর বিয়ে?
চারটে,
চার নম্বর বিয়ে হলো,
এটা চার নম্বর। তো আমার ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আর কি ওই যে ওদের আট হাজার টাকা দেওয়ার কথা, তো পাঁচ হাজার টাকা দেয়। হ্যাঁ, পাঁচ হাজার টাকা দেয় আর তিন হাজার টাকা আর কি পরে দেবে।
আচ্ছা,
আমার ভাই আর আমার মা তাদের বইলে দিয়ে দিল। দিয়ে তাদের ওখান থেকে কোনো কাপড় চোপড়ও না, কোনো কোনো গয়নাগাটিও না, কোনো কিচ্ছুই না। এইভাবে আর কি আমার মা একটা শাড়ি দেয়, ওই দেপরে আমি সেখানে চলে যাই। যাওয়ার পরে ওরা আর কি দেয় কাপড় চোপড় সবকিছু দেয়, থাকি আসি, একটু ভালো দেখলাম যে ব্যবহারও ভালো, কথাবার্তাও ভালো, তার মারও কথাবার্তা ভালো, তারও কথাবার্তা ভালো। তো তখন ওদের ওদের ওখানে যখন থাকি আসি যাই থাকি বলতে বলতে, তো আমার ওদের ইয়েতে কিছুদিন মানে যাওয়ার পরে আমার আর কি এটা হয়, তারপরে ওদের ওনার ইয়েতে আমার একটা হয় আর কি বাচ্চা হয় ওই কিছুদিনের মধ্যেই। হওয়ার পরে ওনারা রাখবে না, বাচ্চা রাখবে না, না রাখার পরে বলছে যে রাখতে হবে, আমি বলছি যে রাখতে হবে, ওরা বলছে রাখছে রাখতে হবে না। এখানে আবার এটা আমার ভাই বউ জানতো, আমি ওর কাছে বলছিলাম যে ভাবি আমার তো এই দুই মাস হয় না ঠেকা, এক মাস হয় না ঠেকা গিয়েছে এই সেই বললি, ও বলছে যে ঠিক আছে তুই নষ্ট করিস না রেখে দিস। তো ওকেও বলছে যে ওর এরম হয়েছে রাখতে হবে, তারা বলছে যে রাখবো না। এই জায়গাটা আমার সাথে দ্বন্দ্ব বাঁধে এই চার নম্বরের কাছে রাখতে হবে।
আমার জামাইয়ের নাম ছিল কি আপনার?
মুমতাজ। এই মুমতাজ কাজ কাম সবই করে, সব দিক থেকে ভালো। ওই যখন ওইটা শুনলো যে এই হইয়াছে তখন উনি আর রাখবে না।
মানে কি আপনাকেই রাখবে না, নাকি বাচ্চা রাখবে না?
বাচ্চা রাখবে না,
বাচ্চা রাখবে না,
রাখবে না। না রাখার কারণ আমি বলছি আমার তো কোনো কারণ নেই, হইয়াছে রাখতে হবে, তার আবার অসুবিধা কি? ও স্বামীর কথা মানতে হবে না, আমি রাখবো না, রাখবো না তাহলে কি করবো? যাই হোক কিছু করে নষ্ট করতে হবে। তখন বয়স দুই মাস, বিয়ের বয়সও দুই মাস ওই অবস্থায়। তারপরে আমি তখন আমার সাথে আমি যখন কথা বলি তখন আমার কথায় দোষ হয়ে যান, বলি যে আমি রাখবো অসুবিধে কি, একটা হয়ে যাক অসুবিধে কি, তোমার আগের বউ আছে, আগের বউ আর রাখবে না। তখন আগের বউ নিয়ে আবার টানাটানি করে যে ওই বউ রাখবো, তো যখন রাখবে না তখন আস্তে আমি আর কি ওই ইয়ে খাওয়া শুরু করলাম, ওষুধ ওষুধ খাওয়া শুরু করে ওইটা নষ্ট হয়ে যায়। তো আমার যখন ওই ওই বাচ্চা যখন পেটে থাকতেই মারধর শুরু করতো, তারপরে আমি তো নষ্ট করলাম ওদের কথা শুনে। নষ্ট করার পরে তারপরে ও আর ই করবে না, তারপরে যে একটা মিল মহব্বত আছে স্বামীর সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক মাত্র আর রাখবেই না, রাখবে না। ওর মা এক কথা কয় যে বাপের বাড়িতে কিছু আনে না, ওই কোনো কিছু খালি হাতে আসে, টাকা পয়সা নেই, পাঁচ হাজার টাকা দিয়েছে আবার টাকা পয়সা আনো, এই করো সেই করো, এই রকম শুরু করে দেয়। মা একজনের সাথেই করে, সেইগুলো আমি দেখি। তার ছেলেও আমার দেখে আমার ঘরে রেখে রেখে তার ছেলে এমনি অমনি ঘুরে বেড়ায়, এগুলাও আমার চোখে সহ্য হয় না। ওই আমি ঘরের মধ্যে শুয়ে থাকি, সে বারান্দায় শুয়ে থাকে, কিন্তু আমার সাথে আর কোনো ওই সম্পর্ক আর রাখে না। তো এইভাবে আর কত কষ্ট করা যায়? নিজের কাছে আমার মার কাছে এসে বলি আমি কি করবো, আমার মা একদিন গেল, যাওয়ার পরে ওই ঈদের মধ্যে মনে হয় ঈদ হয়েছে, ঈদের পরে আমার মা খাসির গোশত কিনে নিয়ে গেল, সেটা তারা খাবে না। এই লেনদেন নিয়েই আরো বেশি সমস্যা হয়ে গেল। এখানে টাকা পয়সা লাগলে টাকা পয়সা দেবে না, টাকা পয়সা আমার মার বাড়িতে কোনো কিছু যাবে না, আমরা কোনো কিছু দিতে পারি নে, কাপড় চোপড় তাকে দিই নে, এই নিয়েই মানে সমালোচনা শুরু হয়ে গেল। সেই বউ আবার রাখবে আনবে এই তাকে, ওই জায়গাটা আমার খালি আমার সাথে মারামারি ছুড়োছুড়ি, খালি সবসময় আমার মার ধরির উপরে রাখত। তখন তো আমার আর টিকে থাকা সম্ভব না, কিন্তু ওদের ওখানে আবার ইয়ে ছিল, কোনো ভরণ পোষণের অভাব ছিল না এটা, কিন্তু মনের দিকটা কোনো ইয়ে নাই। তা আমি মনে করতাম যে তুমি আমার সাথে এরম করো, তোমার কারণটা কি, কি অপরাধটা কি আমার? কোনো কিছুই না, কথাই বলতো না। ও হয় পাড়ায় যায় সে থাকতো, না হয় পাশের বাড়ি যায় সে থাকতো, ছোট ভাইয়ের যে শেষের সাথে গল্প করতো আমার দেখিয়ে দেখিয়ে, এইটাই ছিল মেন সমস্যা আরো। তো ওখানে থাকার পরে একদিন আমার তখন আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, বললাম যে এই জায়গায় খেয়ে দেয়ে ঠিক আমার তো কোনো ইয়ে হবে না, আমার তো কোনো মনের ভিতরে যে একটা শান্তি, এই অশান্তি সবসময় আমার দেখিয়ে সে এখানে থাকে ওখানে থাকে। একদিন হেসকি তার ছোট ভাইবোর কাছে গিয়েছে, আমি ঘরে আছি আমি জানতাম না, পরে দেখি যে ছোট ভাইবোর কাছে যে বলে কি যে আমি তোমার এখানে শুয়ে থাকবো, ওর ছোট ভাইবোর তখন কারো কাছে কিছু না বলে তার স্বামীর কাছে বলে। তো তার স্বামী একদিন মাটিতে বাড়ি এসে আমি বলছি যে তোমার ভাইকে, বলে ভাই কনে পাবো? তাম বলছি কেন তুমি এরকম কথা বলছো? তখন ওর মা এসে বলছে যে হ্যাঁ তোরা মারতেও পারিস কাটতেও পারিস। আমি বলছি কেন? তখন তার বউর কাছে শোনে যে তোমার বড় ছেলে এসে আমার কাছে এরকম করে কথা বলে। তো আমার কাছে কিরম লাগে যে আমি ঘরে বউ থাকতে যে ছোট ভাই বউর কাছে শুয়ে থাকে, এটা কেমন একটা ব্যাপার না? আর তার মা একদিন দেখি যে তার মা হলে গিয়ে ওই তার এক স্বাস্থ্য ভাইয়ের সাথে, ওইটা আর কি আমি দেখি। দেখার পরে উনি মনে করে আছে, আমার ওই শাশুড়ি মনে করে আছে আমি এটা দেখছি, আমি মনে হয় সমাজে কারোর কাছে বলে দেবো। আর ওই যে ওনার ছেলে যে ছোট ছেলের বর কাছে গিয়েছে, এইটাও মনে হয় আমি কারোর কাছে বলে দেবো। মানে কোনো কোন দিকটা কি করে ওই তখন আমার একদিন বলছে কি যে তুমি বাড়ি যাও, আমার মা তখন টাইফয়েড, খবর শুনছি যে আমি আমার মা টাইফয়েড, এদিকে গন্ডগোল আমার সাথে শুরু করে দিয়েছে, আমি ওদিক নিয়ে আমার কাছে থাকি আর কান্নাকাটি করি, সে তো আমার কাছে কোনো ইয়েতে আসে না, কোনো কথাবার্তা ভালো মন্দ, ভালো মন্দ কথাবার্তা আছে না, ঠিক আছে ওই আছে, খাওয়া দাওয়া আছে, কাপড় চোপড় আছে, কিন্তু ওই ভালো মন্দ কোনো মনের ভিতর যে একটা শান্তি এইটা নেই। অশান্তি, সারাক্ষণ ওই কান্দাকাটার উপরে থাকে। তো এক পর্যায়ে ওর মা বললো যে তোমার মার তো অসুখ, তুমি তোমার মার কাছে কয়দিন থেকে এসো গা, আমি তো আসবো না, আমার জোর করে। তারপরে ওখান থেকে ওর ছেলে দিয়ে পায় ওই ছেলে, তখন কয় যে ঠিক আছে তুই যে কয়দিন থেকে আসবা তোর মার ট্রিটমেন্ট করে আসবা, তারপরে আমি আবার যে আমার ছোট ভাই যে তোর নিয়ে আসবে, ঠিক আছে। ওর ছোট ভাই যেই আবার আমার ই করে, একদিন যায় যেই আর কি আমার সাথে ই করে থাকে, তার সাথে আর কোনো সম্পর্ক হয় না, এমনি আর কি আমরা ই করি থাকি। তারপরে ও দেখে শুনেছে আসা, আসার পর আমার মার অসুখ টসুখ আমি থাকি। একদিন খবর শুনি এক ছেলে এসে বলে কি যে ভাবি ভাই না বিয়ে করতে ছেলে গিয়েছে ওই জায়গাতেই। তারপরে আমি তো আমার মাথায় আমার মা তো টাইফয়েড, আমার মা বিছানে পড়ে রয়েছে। হ্যাঁ এখান থেকে শুনি কি যে ওই ওই গ্রামে বসে যে আমার মা নাকি বিয়ে করেছে।
আপনার মাও বিয়ে করেছে?
হ্যাঁ হ্যাঁ। তো আমার মা তো ওই টাইফয়েড আমার গ্রামের থেকে আমি শুনি যে আমার মা বিয়ে করেছে, আমার ভাই আর বাড়ি জায়গা দিচ্ছে না। এই না আসাই না অনেক ঝগড়া নড়ে হাসছে। যাই হোক আমি আবার আমার মা টাইফয়েডের জন্য এখানে আসলাম, ওইভাবে আমার থুয়ে গেল ভালোভাবে যে যাও তুমি যে কয়দিন থেকে এসো গা। তারপরে আমি ওই কিছুদিন থাকার পরে ওই এক ছেলে এসে বলে কি যে ভাবি সে তো বিয়ে করেছে, তো মা তোর জাতি বললে তাড়াতাড়ি তুই আমার সাথে চল। তো ওই ছেলে সাইকেল ওইটা আমার মার অসুখ অবস্থায় আমি ফেলে থেকে চলে গেলাম। কি রে সে আমার থেকে বিয়ে করবে, ব্যাপার কি? টাকা পয়সা দিইনি। তাইতে এক পর্যায়ে আমি তার দেখালাম কি যে আমি তো আমার গ্রামে 10 কাঠা জমি পাবো, ওইটা বেছে না হয় তোমার দিয়ে দেবো, ওই জমি বেছে টাকা এনে তোমার দিয়ে দিই, তারপরেও তুমি আর কোনো দিকে ই করো না, আমার নিয়ে থাকো, এরম ভাবে আমি তার বলতাম। তারপরে তার ছোট ভাই বউ বলতো হারে বউ থাকার জন্যই জমি বেছে নিয়ে এসে দিচ্ছে, তারপরে ও ভালো মন পাচ্ছে না তার কাছে, সবসময় কেন যেন হ্যান হ্যান ছ্যান ছ্যান মার ধর কাট কাট ঝাড়ি ঝুড়ি মানে খ্যাস 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 সবসময় আমার সাথে করতো। তো ছোড়া যখন এসে বললো যে ভাই বিয়ে করে, তারপর আমি চলে গেলাম। যাওয়ার পরে দেখি যে সত্যি
বিরতির সময় হয়ে গেল। প্রিয় শ্রোতা, আরো একবার আমরা এখান থেকে ফিরতে চাই, মনোয়ার আমরা এখান থেকে ফিরবো, তবে তার আগে আপনাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি একটু আগে যে কথাটা বলেছিলাম একটা বিশেষ উদ্যোগের কথা। এবং অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি এনজিও, ওরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করে যারা অনাথ এবং এতিম শিশু আছে এবং যাদের আসলে টেক কেয়ার করার মতো কেউ নেই এবং প্রতিবন্ধী শিশু আছে, তাদেরকে লেখাপড়া করায়, লেখাপড়া শেখায়। নিঃসন্দেহে মহৎ একটা উদ্যোগ। তো ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা না নিয়ে ওরা একটা খুব চমৎকার পলিসি হাতে নিয়েছে, সেটা হচ্ছে এই পবিত্র রমজানে যেহেতু অনেক বেশি পাঞ্জাবি বিক্রি হয় এই সময়টাতে ঈদকে কেন্দ্র করে, ওরা নিজেরা কিছু পাঞ্জাবি তৈরি করেছে। এবং পাঞ্জাবিগুলো দুই রকমের পাঞ্জাবি, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কালো, দেখতে অদ্ভুত সুন্দর। আমাকেও ব্যক্তিগতভাবে একটা ওরা গিফট করেছে, গিফট ঠিক বলবো না, আমি কিনে নিয়েছি। পাঞ্জাবির দামটা হচ্ছে মাত্র 1200 টাকা, 38 সাইজ এবং 40 সাইজের পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবি থেকে যত টাকা তারা আয় করবে, আয় বলতে যত টাকা তাদের লাভ হবে, এই সমস্ত টাকাটাই তারা এই অনাথ শিশু এবং এতিম এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যয় করবে। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই কিনুন, আমার মতো অন্তত একটা পাঞ্জাবি কিনুন, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে বললেই হবে যে আপনি ওয়ার্ক ফর হিউম্যানের অনাথ শিশুদের জন্য যে লেখাপড়া করার জন্য যারা পাঞ্জাবি তৈরি করেছে সে পাঞ্জাবিটি কিনতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, 16297, এটা rockmoney.com এর নাম্বার। এছাড়া যারা বসুন্ধরা সিটিতে যাবেন, বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে যাবেন, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটির লেভেল 1 এর স্ট্যান্ডার্ড কালেকশনের 80 নম্বর দোকান এবং 81/A, হ্যাঁ এই এই দুটো দোকানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড কালেকশনের। এই দোকানে আপনারা গিয়ে বললেই হবে ওয়ার্ক ফ্রম হিউম্যানের পাঞ্জাবি, 1200 টাকা দামের পাঞ্জাবি। এবং আপনারা কিনুন, আরো বেশি বেশি করে গিফটও করুন, এতে আপনার নিঃসন্দেহে অনেক বড় একটা মহৎ উদ্যোগে সাপোর্ট করা হবে। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিট পরে আবারও ফিরে আসছি ঠিক রাত 1টায় ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে মনোয়ারা জীবনের গল্প নিয়ে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
8, 9, 2.
Close up presents. Hello, 8920. Close up. The closer, the better.
সময় রাত 1টা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। যারা জীবনের গল্প বলার জন্য আমাদেরকে নক করতে চান, এখানে আসতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 0968928922 আমি আরো একবার বলছি 0961389292 এখানে ফোন করে বলবেন আপনার জীবনের গল্পের মূল বিষয়টি এবং তারপর যা বলার আছে বলবেন আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব অবশ্যই নিজের মুখে ফোন নাম্বারটি বলতে ভুল করবেন না মনোয়ারা আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপরে আমার ছোড়া তখন এসে বলল যে ভাই বিয়ে করে তারপর আমি চলে গেলাম যাওয়ার পরে দেখি যে সত্যি আমার তো ওর মা যা ইচ্ছে তাই মুখে ভাষা দিয়ে গালাগালি শুরু করেছে আমি বলছি যে আমি তোমার অসুখ বলে তাই শুনে আমার স্বাস্থ্য ভার কাজ শুনে আমি চলে আসি তোমার অসুখ বলে বলছে হ্যাঁ তুমি ট্রিটমেন্ট করতে আসো তুমি এখানে যাও তুমি কি করতে আসো তোর কোনোদিনও রাখবো না আজ হলো রাখবো না কাল হলো রাখবো না তুই এখানে কি করতে আসিস তো ওখানটা যখন আসি ভাই এক পর্যায়ে ওরা ওই ওনার ছোট বিটার পর বাচ্চা ফেটে হয় ওই ছয় মাস তো আমার পাঁচ মাস বলে একটা ইঞ্জেকশন দেয় আমার তো তখন কোনো কিছুই না আমার পাঁচ মাস বলে ইঞ্জেকশন তার ছেলে আমার কাছে থাকতো না কোনো কিছু না পাঁচ মাস বলে ইঞ্জেকশন দেয় আমি না এই ইঞ্জেকশনের ইয়েটা ভেদটা বুঝলাম না না বুঝে ওই এক দফায় দুই দফায় ওর ছেলে কোনো দিন পর যাইত ছ মাস পর একদিন যাইত করতে আমার ওই এক পর্যায়ে আমার বাচ্চা আসে পেটে আমি ওইটা বুঝি নাই ওই অবস্থায় কি ওরা
আমার কি আপনার চার নম্বর
আমি তো তখন ডাক্তারে বলছি যে ডাক্তার বলছে যে তোমার তো পাঁচ মাস গর্ভবতী আমি বলছি না আমার তো কোনো কিছু নাই বলছে তাহলে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম তোমার কি অসুবিধা হতে পারে তো তারপরে আমার ওই যে ইঞ্জেকশনটা দিল এইটা আমার মনের মধ্যে একটা ঢুকলে আমি কিছু বুঝে উঠতে পারলাম না যে আমার আবার কিছু হবে নাকি তো ওই এক মাসের মধ্যেই আমার আর কি ওই ছাড়া ছাড়ি আবার হয়ে যায় ওদের কাছে ওনার কাছে আবার ওই ছাড়া ছাড়ি হয়ে কিভাবে ছাড়া ছাড়ি হলো আমি যখন এদের কাছে চলে আসলাম আসলে এরা লোকজন ডেকে এরা ছেলে বিয়ে দিয়ে সেই বউ নিয়ে আসলো আর আমার বললো যে লোক দিয়ে বললো যে ওরা রাখবো না 10,000-8,000 টাকা দিয়ে ওর বাদ দিয়ে দেবো তো 8,000 টাকা দিয়ে লোকজন ডেকে তালাক লেখে বাদ দিয়ে দিল মানুষজন সালিশ মালিশ বসিয়ে আমার আর কোনো কোন বিচার ছিল না
না আপনার বিচার ছিল না আপনার কোনো দোষ না থাকলে সালিশ বসে সালিশের লোকজন দাদা কি বললো
সালিশের লোকজন আর কি বলবে সালিশের লোকজন বললো সে তো বিয়ে করে ফেলেছে তুমি আর এখানে কি করতে থাকবা দুই বর কাছে
আপনি থাকা অবস্থায় বিয়ে করলেন
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা
তুমি এখানে কি করতে থাকবা এক পর্যায়ে সে মামা শ্বশুর হইতে সে বললো যে ঠিক আছে তুই পুলিশের কাছে যখন তখন ফাঁড়ি ছিল ওই এলাকা ওই গ্রামে তো সে বললো যে ঠিক আছে তুই ফাঁড়িতে যা তা ওই সালিশের লোকজন বলছে না ঠিক আছে এখানে সালিশ মাসদের বিচার আচার করে আমরা দিয়ে দেবো তোমার 8,000 টাকা দেবো তুমি এই নিয়ে তুমি তোমার মেয়ে নিয়ে তুমি চলে যাও আমার মার বললো সেখানে ওই গ্রামের মানুষ ওই গ্রামের লোকজন ওই গ্রামে তারাই ওই গ্রামের আমার পক্ষে তো আর কেউ জানি শুধু আমি আর আমার মা তা আমার তো আর ওখানে বিচার দাঁড়ায় না তারপরে ওখান থেকে যখন ওরা 8,000 টাকা দিয়ে বিদায় করে দেবেন বাচ্চা দিয়ে দিলে কাগজপাতি করে তখন আমরা যখন ভ্যানে উঠছে তখন আমার ভাই দৌড়িয়ে গিয়েছে আমার এক চাচা বলেছে যা তুই সেখানে টাকা পাবি ওই টাকা এনে তো তুই খরচ করতে পারবি তাই বলে তো আমার সেই আমার ভাই দৌড়িয়ে গিয়েছে তখন যে আর কি কাপড় চোপড় যাই ঠুলাম আলা হাড়ি পাতিল নিয়েছিলাম ওই তাই ভ্যানে করে আমার ভাই নিয়ে এসে যখন বাড়ি তুললো তখন তো আমার বাড়ি এসে আরো দেখি যে অন্যরকম অন্যরকম আমার ভাইয়ের বউ বলে ও ওর আর কোনো জায়গায় গতি হইল না তার মুখের ভাষা দিয়ে বিচ্ছিরি গ্রামে যে ভাষাগুলো দেয় সেই বিচ্ছিরি ভাষায় ও গালাগালি শুরু করে দিল এক পর্যায়ে থাকলাম কেন্দে কেটে মাও কান্দে আমিও কান্দি জামা গেরার
মার কি বিয়ে হয়েছিল
আমার মা তখন না 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 না
ওকে তাহলে যে
হ্যাঁ হ্যাঁ মানুষের আমার মা ফকির পথে বেড়ায় তো ওই জন্য মানুষের হুজুক বলিল যে তোর শাশুড়ি বিয়ে করে তার বলতো এই জায়গাটা বাদ দিল না কোন দশে বাদ দিল এইটা আমি নিজেই বুঝি নাই
চার নম্বরটাও গেল
হ্যাঁ চার নম্বরটা ওইভাবে বাড়ি আসলাম আসলি ভাই বললো যে তুই তো 8,000 টাকা নিয়ে আসিস ওই টাকা আমাকে দে আমরা খরচ করি আর যে ধান আছে ওইটা আমরা ভাত খাই আর ওই টাকা দে তোর ভাবি শাড়ি কিনে নিয়ে আসি স্যান্ডেল কিনে নিয়ে আসি তোর ওই টাকা দিয়ে তো আমার মা এক পর্যায়ে বললো কি যে না ওর টাকা তুই হাত দিতে পারবি না ওর ওর ওই 8,000 টাকা তোর জমি বেচা ঠাকুর বাপের জমি বেচা ওই যে জমি বেচলাম 8,000 টাকা ওই টাকাটা ফিরে আসলো তো ওই আমার মা বললো যে না ওর টাকায় তুই হাত দিস না তুই কাজ করে তুই ধান বেচবি না স্যান্ডেল কিনবে শাড়ি কিনবে তুই কর গা যা ওই টাকায় তুই আর হাত দিস না ওই জায়গায় তো আমার ভাইয়ের সাথে আর আমার ভাই বোর সাথে আমার মার সাথে আবার ওই সংসার অশান্তি হয় হওয়ার পরে মা ওই চলে যায় আবার আমার রেখে ওদের কাছে রেখে ওই সংসার অশান্তি হয় কিন্তু আবার ওদের কাছে রাখে আলাদা ঘর টর করে আমার রেখে আবার এখে নকল চলে যায় ভাই ওই যে ইঞ্জেকশনটা দিলাম না ওই জায়গায় তো আমার একটু ওই সমস্যাটা হয় আবার ওই যে ডাক্তারে বললো যে তোমার 5 মাসে ইঞ্জেকশন দিয়েছে এতে তোমার অসুবিধা হতে পারে তারপর আস্তে আস্তে দেখি যাবার আমি তো টের পাই না আমি বুঝেও নাই যে আমার এই সমস্যাটা হবে হওয়ার পরে তখন আস্তে আস্তে যখন হয় তখন 6 মাস বয়স হয়ে যায়
আপনার বাচ্চার পেটে, মানে যখন আপনাকে ডিভোর্স দিয়ে দেয় তখন আপনার পেটে বাচ্চা?
হ্যাঁ, তখন আমি যদি জানতাম যে আমার পেটে বাচ্চা তখন আমি ওই শালি সারকে বলতে পারতাম, কিন্তু আমি তো
তখনও জানেন না,
না 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 জানি না, তা আমি তখন আমি বুঝি নাই জানি নাই, এই জন্য আমি আর কি এখানে যখন আসি একবারে যখন ডিভোর্স হয়ে যায় তখন তো আমি এখানে চলে আসি, আত্মত্যাগের উপর আমার আর দাবি নাই, বলারও কিছু পথ নাই, তো এখানে এসে যখন আমি আমার বাপের গ্রামে আমি যদি রাখি তাহলে ওই যারও সন্তান হবে না, এই জন্য আমি আর কি রাখি নাই। না রাখার পরে ওই ছয় মাস যখন বাচ্চার বয়স হয় তখন তো আমার মা মাথায় হাত দেয়, আমার কয়ে যে তুই কি করলি, আমি কয়ে যে মা আমি তো জানি না আমি তো বুঝি নাই, তারপরে কি করি কনে যায় নষ্ট করার লাইন এই সেই, আমার ভাই কয়ে যে করো না থাক, একটা হয়ে গেলে মানুষ আর কিছু বলতে পারবে না। তারপরে আমি আর কি আমার ইয়েতে মা বলে যে আমরাই ভাত কাপড় পাচ্ছি না, আমি তো ভিক্ষে করে খাচ্ছি তো ওর ভাত কমতে দেবো আবার কি করবো, তারপর যে আমি আর কি নষ্ট করে ফেলাই। এটা ভাই আমি এখন না বললে আমার কোনো পান নেই, তো যখন করি নষ্ট করি তখন আমার বাড়ি আর কি থাকতে পারি না, ওই জায়গায় তো আমার ভাই ভাই বউ আর ভাই দুনিয়ার গালাগালি করে দুনিয়ার কথা বলে, বলার পরে আমি এক পর্যায়ে আমি ঝিনে দায় চলে যাই, আমার মা যে ফকিরের আস্তানায় আস্তানায় বেড়াতো ওই জায়গায় তো আমার মা পরিচিত ছিল, তো ঝিনে দায় যখন আমি ওই জায়গায় তো আমি বাড়ি ছাড়লাম, বাবা থাকতে একরকম ছাড়লাম আর এই এই সমস্যার জন্য এই একবার এই পর ছাড়লাম, এইবারই শেষ ছাড়া। তারপরে ঝিনাইদায় যখন যাই তখন আমার মা ওই জায়গায় যাওয়ার পরে একদিন আমার মা একজনের সাথে পরিচিত, সে বললো যে আমার সংসারে কাজের মানুষ নাই, যদি তুমি চারিদিকে বেড়াও তো কোনো মেয়ে পারলে আমারে দিও, তা আমার মা বললো কি আছে আমার একটা বুনিন মেয়ে।
কে বলছিল আপনার মাকে?
ওই ফকির বাড়ি, হ্যাঁ ফকির বাড়ি, একজন সাধু ফকির সেই। তো আমার মা হ্যাঁ, আমি দেখলাম যে এই পর্যায়ে মতো ভারী আমার ভাই বউ ঝগড়া নড়ই মারামারি হুড়োহুড়ি আমার মানে অন্যরকম করে ফেলে আর তার মুখের ভাষা গালি গালা অন্য রকম, তো আমার যখন এই অবস্থা তখন আমি বললাম যে হ্যাঁ আমি যাবো, আমার যেখানে আমি শান্তি পাই সেখানে আমি যাবো, তো আমার মা ওই বাড়ি আমার নিয়ে গেল, সে 95 তো ওনার বাড়ি নিয়ে গেল, নিয়ে যে দেখি যে ওনার বাড়ি আর কেউ নেই, ওনারা বিটাবিটি দুইজন, আর একটা নাম শুনছেন ভাইয়া যে গণসাহায্য সংস্থা, ওই তখন ওই গণসাহায্য সংস্থার আর কি সংগঠন গুলো কখন চলত ওই সময় ওই সংগঠনটা চালু ছিল, তো ওই ওই বাসায় ওনার বাড়ি ওই ফকির বাড়ি ওই সংগঠনের লোকজন থাকতো আর ওনারা বিটাবিটি, ওনাদের কোনো সুসন্তান নাই, কোনো ছেলেপিলে নাই, একমাত্র আমি ছিলাম ওদের মেয়ে, এরম ভাবে তারা আমার লাগত। তখন আমি অসুস্থ অবস্থায় গিয়েছি, আমার মা ওষুধ কাপড় চোপড় সবকিছু কিনে দিয়ে রেখে চলে আসলো, আসার পর আমার মন কিছুতেই টেকে না যাই কেন আমি কেমনি থাকবো একলা, না বাড়ি ছেড়ে তো কোনো জায়গায় অজায়গায় থাকিনি অচেনা জায়গায়, তারপর কিছুদিন থাকার পরে আস্তে 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 আমি সুস্থ হই ভালো থাকি, করতে করতে 7 থাকি ওনার ওখানে, ওনার কাছে এক পর্যায়ে ফকির মতো আমিও মুরিদ হই আর কি গুরু ভক্তর মতন ওনার কাছে থাকি 7, আমার মা আর আমার সেই গুরু বাপ ওনারা দুইজন অনেক ভালো ছিল। 7 থাকার পরে ওই গ্রামের একজনের সাথে আবার আমার আমি ওই যে ফকির বাড়ি থাকি ওই মানুষজন বলে যে ও বুড়ো ফকির মুরব্বীটা বা 70-75 বয়স, তো বলতো কি যে ওই ফকির বাড়ি জোয়ান মেয়ে থাকে কিসের জন্য, এক একজন এক এক কথা
সন্দেহ করতো,
হ্যাঁ মনে হয় ওই ফকির বাড়ির লোকজন আসে ব্যবসা করে এই সেই, এক একজনের এক এক কথা বাইতে বাইতে আমি শুনি, তো আমার চাচাতো ভাইয়ের ভাইরা ভাই ছিল তার সাথে সে আর কি ওখান আসা যা করতো, তার সাথে আমার কিছুদিন সম্পর্ক করি আমি ভালো থাকার জন্য, যে মানুষ যাতে কেউ কিছু না,
সম্পর্ক মানে
ওই
বিয়ে ছাড়া সম্পর্ক,
হ্যাঁ
বিয়ে ছাড়া কি অনৈতিক সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল?
হ্যাঁ হ্যাঁ অনৈতিক সম্পর্ক।
এটা কেন করতেন?
এখন ভাই ওই যে বলতো যে আমি হলে নাকি ফকের বাড়ি থেকে ব্যবসা করি এই না সেই না, একজন
তো এটা তো আপনি তার সাথে অনৈতিক সম্পর্ক করছেন, অন্যায় করছেন, এটা কি আপনার মতো থেকে এমনিতেই হয়ে যায় নাকি আপনি?
আমি আমি ভাই নিজে থেকে কিছু বুঝে উঠতে পারতাম না যে আমি কেন করছি।
এটা কার সঙ্গে ছিল আপনি বলছিলেন?
আমার সাস্ত ভাই ভাইরা ভাই,
ওকে দু সম্পর্কে কেউ,
হ্যাঁ হ্যাঁ দু সম্পর্কে।
এটা আপনার বাবা মা জানতো, মানে ওই পাতানো বাবা মা জানতো?
পাতানো বাবা মা পরে জানতো।
আচ্ছা শুনি, তারপর
যাই হোক ওনার সাথে কিছুদিন থাকার পরে উনি আর কি হেলে মনে হয় সম্পর্কটা ওনার সাথে 3 উনি আসতো, 3 ছিল আসতো যেতো এই গ্রামেই তো বাড়ি, গান বাজনা করতো ফকির বাড়ি থাকতো আসতো করতে করতে 3 ওনার ঈদ হয়ে গেল, তারপরে আমি আবার আমার সব উঠল যে তুমি এই বয়সে এখন থাকবা না তোমার বিয়ে করতে হবে, ওই আমার পাতানো বাবার ভাইরা ছেলেরা তারা আমার উৎপাত শুরু করে যে তোমার বিয়ে করতে হবে, ফকির বাড়ি বুড়ো মায়ের বাড়ি জোয়ান মেয়ের কেন, তারপরে পাশের গ্রামে ওনার এক ভক্ত ছেলে সে আসে ওই আমার ওই সম্পর্ক লোকের সাথে, এসে সেই সম্পর্ক লোক কয় যে তুই যদি ওর সাথে বিয়ে না করিস আমি আর এ বাড়ি আসবো না। আমি বলি কেন, তোমার অসুবিধে কি, তুমি তোমার মতন আসবা, তা আমি বিয়ে করি আর না করি তো তোমার তো কোনো আপত্তি নাই। তো সে ওই এক কথায় আমার ই করে দিল যে তুই যদি বিয়ে না করিস ওর সাথে তাহলে আমি এ বাড়ি আর আসবো না। তো সে উঠে পড়ে লাগলো পাশের গ্রামের ওনার এক ভক্ত যে আমি বিয়ে করবো, তার নাম ছিল মজিবার।
মানে আপনাদের এই ভক্তকুলের মধ্যে একজন ভক্ত, সে আপনাকে বিয়ে করেছে?
আমার এক পীর ভাই।
আচ্ছা আপনারা একটু আমাকে বলেন তো কিসের ভক্ত আপনারা, মানে কিসের অনুসারী আপনারা?
ওই যে ফকির মতের হইলা যে সাধু সাধু মতের আছে না ফকির,
তো আপনাদের ভক্তকুলের মধ্যে একজন বললো যে
মুজিব ভাই, হ্যাঁ গুরু ভাই, তো বললো যে তোমার বিয়ে করতে হবে। তা আমার আমার মত যে আমি আর বিয়ে করব না, ওর রাখবে না, ওর বউ আছে বাচ্চা আছে সবকিছুই আছে, তা আমি আর বিয়ে করব না, আমার ইচ্ছা যে আমি আর বিয়ে করব না। তো ওই যে আমার ভাই সে সম্পর্ক, ও এসে বললো যে হ্যাঁ তোমার করাই লাগবে, সে আসে এই গলি দিয়ে, ও আর একজন আসে ওই গলি দিয়ে, দুইজন দুই গলি দিয়ে, মানে বাড়ি উৎপাত করে শুরু করে দিলে। তারপর এক পর্যায়ে আমার গুরুমার কথা মতা শুনে তারপর আমি ঠিক আছে রাজি হলো। আমার গুরুমা বললো কি যে আমি তো তোর এখানে জায়গা দিয়েছি, তুই আমার কাছে থাকবি, তো তার বাড়ি যেতে হবে না, সে খালি আসা যাওয়া করবে, তোর খরচপাতি দেবে। তো এক পর্যায়ে আমি ঝিনেদায় ওনার বোনের বাসায় গেলাম, আমার পাতানো বাপের বোনের বাসায়। যাওয়ার পরে এরা আমার ওই ভাই আর ওই লোক গেল মজিবার, মজিবার যাওয়ার পরে আমার আর কি ওই কাজে অফিসে বিয়ে হয়। কত টাকা দিয়ে কাবিন টাবিন এইটা না, ওই অফিসে বিয়ে হয় এইটাই।
আপনার পক্ষ থেকে কেউ ছিল না?
না না না, আমার পক্ষ থেকে
আসল মা ছিল না?
না না, আমার মা ছিল না, আমার ওই ফুফু ছিল আর আমার ওই ভাই ছিল। এই
আমরা এটা আপনার পঞ্চম বিয়ে?
হ্যাঁ। তো হওয়ার পরে উনি আসলো, আসার পর আমি আমার মতন বাড়ি চলে আসছে, উনি ওনার মতন একদিন রাত্রে আসছে, আসার পর আমার সাথে থাকে। ওই একদিনই থাকার পরে তারপরের দিন এসে দিন মানে দিনে এসে বলে কি রাত্রে একদিন এসে থাকছে, পরের দিন এসে বলে কি তোমার 10,000 টাকা আছে, তুমি ওই টাকা নিয়ে আমার বউ আমার তোমার আমার বাড়ি তোমার জাতি বলেছে যে তুমি রান্নাঘরে থাকবা। আমি বলছি কেন, আমি তো তোমার বাড়ি যাওয়ার কথা না, তুমি এখানে এসে খরচ দিবা আর আমি তো তোমার বাড়ি যাবো না। আমি বলছি কেন, তোমার বাড়ি আমি তিন দিন পর এসে বলে কি যে 10,000 টাকা নিয়ে তুমি আমার বাড়ি চলো। আমি বলছি যে না, আমি তোমার বাড়ি যাওয়ার কথা না, আমি তোমার বাড়ি যাবো না, আমি যে তোমার রান্নাঘরে থাকবো মানে কি, আমি তো এখানে টিনের চৌরি ঘরে শুয়ে থাকি, আমি তোমার বাড়িতে রান্নাঘরে থাকবো কারণটা কি? আর ওই যে বিয়ে করেছে ও, ওনার পক্ষে লোকজনে হইচই শুরু হয়ে গিয়েছে, ফকির বাড়ির মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। উনি বিয়ে করার পরে যে বোর কাছে বলেছে এমন কাজ করে ফেলাইছি না, বিয়ে করলি নাই। হ্যাঁ, তারপরে তো হুলুস থুলুস হয়ে গেছে, ওনার বোন জামাই এসে আমার বাড়ি ওই ফকির বাপের বলে হ্যাঁ আপনি জানেন আমি আপনি ফকির মানুষ, কেমনি বউ থাকতে বোর উপরে বিয়ে দিলেন এই সেই। উনি মুরব্বি তো জানতো না যে বিয়ে করবে ওরা। এমনি একদিন বলছে যে আমি কি মনুরা আমি মনুরা বিয়ে করবো, তা আপনি কি বলেন? কয় যে না তোমার বউ বাচ্চা আছে, তুমি এটা করো না, উনি মানা করতো। তারপরে উনি যাই হোক জোর দখলে ওই ওইভাবে বিয়ে দেওয়া হয়। হওয়ার পরে ওর বাড়ির দিকটা চাপ আসে, ওর বোন জামা তিন দিনের দিন ওই গন্ডগোল করে এসে তারপরে তিন দিনের দিন 4,000 টাকা দিয়ে তালাকনামা দিয়ে দিয়ে ঠেস হয়ে যায়। আমি দেখলাম যে ওর বোর কাছে যদি আমি যাই সতাশতিনের ব্যাপার, আমার তো কিছু করে মেরেও ফেলতে পারে, এই জন্য আমার গুরুমার কাছে বুদ্ধি নিলাম, বলছে না তো যাইতে হবে না, তুই ওর মানা করে দিস, ও ওর আসতে মানা করে দিস, তুই আর ওর বাড়ি যাবি না। হ্যাঁ পঞ্চম, ওইভাবে তিন দিনের দিন
অদ্ভুত এক,
কোনো বিচারও নেই, কোনো সালিশও নেই, আমার পক্ষ কোনো লোক নেই যে কেন ওর করলে, কেন ওর বাদ দিলে, এই এই যে এই কোনো জায়গায় নেই। তারপরে আমি ওইভাবে আবার উনার কাছে থাকি, থাকার পরে উনার মেজে ভাইয়ের ছোট ছেলে আমার ঘরে লাগে,
মানে মানুষের জীবনে তত বেশি কোথাও নেই, সিনেমাতেও নেই, নাটকেও নেই, মানে কোন উপন্যাসেও নেই, কোথাও নেই। আপনি কি বলবেন, আপনি যদি শরৎচন্দ্রের সেই গ্রাম্য জীবনের উপন্যাসগুলো পড়েন, সেখানে এক ধরনের রোমান্টিক রোমাঞ্চকর এনভায়রনমেন্টের মধ্যে আপনি মিশে যেতে পারবেন। কিন্তু আবার যদি হার্ডেস্ট রিয়েলিটির কাছে যান সেখানেও আপনি সেটাও টাচও আপনি পাবেন। কিন্তু এই যে আজকের যে মনোয়ারা যার জীবনে এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে পঞ্চম বিয়ে শেষ হয়ে ষষ্ঠ বিয়ের দিকে সে এগোচ্ছে, তাকে আপনি কোন উপন্যাসে পাবেন, কোন নোভেলে পাবেন বলেন? এই জন্যই হার্ডেস্ট রিয়েলিটি কখনোই বইয়ের পাতায় সেভাবে কেন জানি উঠে আসে না এবং সম্ভবও হয় না, কারণ সেখানে অনেক বেশি পাঠকের কথা চিন্তা করতে হয়। আর জীবনটা জীবনের মতোই, এখানে কেউ কারো কথা চিন্তা করে না, কেউ কারো ধার ধারে না, এবং সেটা ঘটে যায়। যেটা ঘটবার সেটা ঘটে যায়, সময় সেটাকে ধারণ করে, এবং সেটা কারো কারো শুনতে ভালো লাগে, কারো কারো শুনতে ভালো লাগে না। কিন্তু এই মনোয়ারা আমাদেরই সমাজের মানুষ, আমাদের সমাজই বড় হচ্ছে, যার দিকে হয়তো কেউ আমরা তাকিয়ে দেখি, কেউ তাকিয়ে দেখি না, তার জীবনে এতগুলো ঘটনা ঘটে গেছে। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি এ পর্যায়ে আরো একবার। যারা মনোয়ারাকে দেখতে চান তারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj পেজে আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920 Close up, the closer the better.
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বারবার কথা বলছি, কারণ সামনে পবিত্র রমজানের ঈদ এবং ঈদকে ঘিরে বিভিন্ন রকমের আয়োজন আছে এবং ঈদকে ঘিরে একটি পোশাক বিশেষ করে ছেলেরা খুব বেশি কিনে থাকে, সেটা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি নিয়ে যে কারণে খুব কথা বলছিলাম, একটি মহৎ উদ্যোগের কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি। অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি এনজিও। ওরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, যারা অনাথ এবং এতিম শিশু আছে এবং যাদের আসলে টেক কেয়ার করার মতো কেউ নেই এবং প্রতিবন্ধী শিশু আছে, তাদেরকে লেখাপড়া করায়, লেখাপড়া শেখায়। নিঃসন্দেহে মহৎ একটা উদ্যোগ। তো ওরা আসলে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা না নিয়ে ওরা একটা খুব চমৎকার পলিসি হাতে নিয়েছে, সেটা হচ্ছে এই পবিত্র রমজানে যেহেতু অনেক বেশি পাঞ্জাবি বিক্রি হয় এই সময়টাতে ঈদকে কেন্দ্র করে, ওরা নিজেরা কিছু পাঞ্জাবি তৈরি করেছে। এবং পাঞ্জাবিগুলো দুই রকমের পাঞ্জাবি, একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কালো, দেখতে অদ্ভুত সুন্দর। আমাকেও ব্যক্তিগতভাবে একটা ওরা গিফট করেছে, গিফট ঠিক বলবো না, আমি কিনে নিয়েছি। পাঞ্জাবির দামটা হচ্ছে মাত্র 1200 টাকা, 38 সাইজ এবং 40 সাইজের পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবি থেকে যত টাকা তারা আয় করবে, আয় বলতে যত টাকা তাদের লাভ হবে, এই সমস্ত টাকাটাই তারা এই অনাথ শিশু এবং এতিম এই বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যয় করবে। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই কিনুন, আমার মতো অন্তত একটা পাঞ্জাবি কিনুন, যদি আপনি কিনতে চান তাহলে আপনি এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে বললেই হবে যে আপনি ওয়ার্ক ফর হিউম্যানের অনাথ শিশুদের জন্য যে লেখাপড়া করার জন্য যারা পাঞ্জাবি তৈরি করেছে সে পাঞ্জাবিটি কিনতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, 16297, এটা রকমারি ডট কম এর নাম্বার। এছাড়া যারা বসুন্ধরা সিটিতে যাবেন, বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে যাবেন, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটির লেভেল 1 এর স্ট্যান্ডার্ড কালেকশনের 80 নাম্বার দোকান এবং 81/A, হ্যাঁ, এই এই দুটো দোকানে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড কালেকশনের। এই দোকানে আপনারা গিয়ে বললেই হবে ওয়ার্ক ফর হিউম্যানের পাঞ্জাবি, 1200 টাকা দামের পাঞ্জাবি, এবং আপনারা কিনুন, আরো বেশি বেশি করে গিফটও করুন। এতে আপনার নিঃসন্দেহে অনেক বড় একটা মহৎ উদ্যোগে সাপোর্ট করা হবে। ওকে প্রিয় শ্রোতা, আমরা আবারও মনোয়ারের জীবনে কল্পে ফিরছিলাম। হ্যাঁ মনোয়ারা জি, আপনি যেটা বলছিলেন যে আপনার কেউ একজন, ওর নাম কি ছিল ছেলেটার?
ওই ছেলেটার নাম ছিল যেন হারুন।
হারুন,
তো ওনার ওই ভাইসটা ওনার বাড়ি আসে, ওনার ভাইসটা আমি তার খেদাক পারি না যে তুই ছেলে আসিস কেন, তার চাচার বাড়ি সে আসে, আমার বরঞ্চ আমারই খেদা। আমি তখন পরে বুঝলাম কি যে আমার তাড়ানোর জন্য লাগে, তো ওই ছেলে আর কি আমার যেখানে মাঠে যায় ঘাটে যায় আমার সাথে মানে ই করে, এখানে কথা বলে ওখানে কথা বলে, আমি তোর ই করব ওই করব, তুই আমার তুই সাসার কাছে থাকবি, তোর কোনো অসুবিধা হবে না। জিনে দেয় তার ফুবুর বাসায় যায়, সে আমার আগে দিয়ে বসে থাকে, মাঠে যায় বা ওড়ে যায় ঘাটে যায় যাই যেখানে যায় আমি আমার সাথে সাথে সে ঘরে আর খালি ওরম কথা বলে। তার বড় মারও পর্যন্ত ই করে নিয়েছে, কোন এক ফকির ধরে এসে তার বড় মার কাছে বাতাসা এই সেই মিষ্টি পড়ে খাওয়াচ্ছে, বড় মা রাজি হয় না, তারপরে বড় মা শেষে সেই মিষ্টি খাওয়ার পরে বড় মা রাজি হয়ে গেছে যে ঠিক আছে জাহাঙ্গীর, বলে না তুই হলে বল তুই রাজি আছিস না, কাম বলছি না তোর মা বাপ মেনে নেবে না, তোর সাসা বড় মা মেনে নিলি তো তোর মা বাপ মেনে নেবে না, তোর মা তোর বড় ছোট সাসা।
আপনার মা তখন কোথায় থাকে?
আমার মা তখন ফকিরের আস্তানায় আস্তানায়, আমার মার কোনো
ফকিরের বিভিন্ন
আস্তানায় 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 থাকে, আমার মার কোনো ঠাই ছিল না। ওই মা সপ্তাহ পুজলে কি মাস পুজলে আমার কাছে দেখতো যে এক রাত থাকতো,
থেকে আবার চলে যেত,
থেকে আবার আস্তে আস্তে।
আপনারা কি গান করতেন?
না, আমার মা গান করে না, আমিও করি না।
মানে আপনাদের এই ফকিরের মতো গান করে?
হ্যাঁ করে, ওই যে বাউল বাউল
ধরে বাউল গান,
হ্যাঁ বাউল গান টান করে।
আচ্ছা,
মুছিদি মারফতি বাউল গান টান করে। তো ওই ছেলে আর বিয়ে থার কোনো আর খোঁজ খবর নেয় না, ওই যে প্রস্তাব দিছে খালি বিয়ে করব, কিন্তু আর কোনো ইয়ে নেই। তো আমি একদিন ঘরে শুয়ে আসি, আমার রুমটা ছিল দুইটা, তো আমার গ্রুম এক রুমে, আমি এক রুমে। তো উনি ওই ছেলে দেখে ওইটা ছেলে গিয়ে, তারপর আমি একটা সুতা দিয়ে বের হয়ে আসি, এসে আমার গুরুমার বলছি কি যে মা জাহাঙ্গীর ঘরে, ও আর কি লাইট আর স্যান্ডেল ফেলে ঠেসে গিয়েছে দই দিয়ে। আমি যখন আমার গুরুমার কাছে বলছি, তারপরে ওই কথা আমার মানুষের কানে কানে দিয়ে দিয়েছে ও নিজেই, যে আমি এরম মনুটার কাছে গেছে এই সেই, ও এরম দই মেরেছে বর্মার কাছে চলে গিয়েছে এই সেই, এই করে সেই করেছে। তো ওই ওই যে আমার সে ভাই, বললাম ভাইয়ের ভাইরা ভাই সম্পর্ক ছিল, ওর কাছে যে বলেছে ও আবার আমার কাছে এসে বলছে কি হ্যাঁ তুই কালকে রাত্রি এই করেছিস ওই করেছিস, আমি তো মানা করেছি যে তুই ওর সাথে মিশিস নে। আমি বলছি মিশবো না, বলে তো দই মারিছি, মিশলি তো তাহলে ঘরেই থাকতাম। এই কথা বলার পরে ও তখন ওই আস্তে ওই ওই ই করে আয় আবার ওই আসা যাওয়া করে, হ্যাঁ আমার ঘরে আসা যাওয়া করে, কয় আমি তো তোর বিয়ে করবো, দিনে কয় যে তোর তো আমি বিয়ে করবো, তো তোর অসুবিধে কি আমার সাথে সম্পর্ক করলি, তোর তোর কোনো সম্পর্ক কোনো সমস্যা নেই আমার সাথে বিয়ে করলে তোর অসুবিধা আছে? আমি বলি যে না, তোর চাষারা তো মেনে নেবে না, তোর বড় চাষা মেনে নেবে, তোর ওই চাষা তো মেনে নেবে না। তারপরে আজ থাকে ওই আসে যায় ফিজিক্যাল সম্পর্ক আমার সাথে করে আবার। তারপরে আবার একদিন ওই যে পাতানো বাপ আমার, ওনার বড় চাষা, ওই চাষা আবার দেখে ফেলে একদিন, ওনার সামনে পড়ে যায়। দেখার পরে উনি আসে যে আমার বাচ্চা কাচ্চা নেই মনুরার, আমি আশাই করে পুষিলাম, মনার আমার এরম একটা কাজ করবে। আমি তখন রাত্রে আর কিছু ওনার বললাম না, সকালবেলা বললাম যে আপনার ভাইসটা আমার তো তাড়ানোর জন্য লেগেছে, আপনি তো এই বিচারটা আপনি করেন না। তারপরে ওই ভাইসটা একদিন ওনার কাছে মাপ টাপ চেয়েছে, যাই হোক আসতে পারে না তো এখানে আর আমার কাছে। তারপরে আমার সাথে যে সম্পর্কগুলো যে কাজগুলো করছে ওইগুলো সারা গ্রাম ছড়িয়ে দেয় যে আমি মনুরার সাথে এই করছি ওই করছি এই না সেই না, যাই হোক ওইভাবে সেইগুলো আবার আমার কানে আসে। তারাই এসে আবার আমার কাছে কয় তুই এরম করেছিস ওরম করেছিস। আমি তো মুখ লজ্জায় কোনো কিছু বলতেও পারি না কোনো কিছু না, এমন মনে হইলো যে আমি আর ওই বাড়ি আর থাকতেই পারবো না, এরম ভাবে আমার উৎপাত শুরু হয়ে গেল। আর সে পাশে শুনে আমার গুরু গুরুমা তো ওরা তো আমার ছাড়ে না, ওনাকে তো আমি ছাড়া আর কেউ নেই, কাজের মানুষও আমি, খাওয়ার মানুষ আমি, সবকিছুই আমি। তারপর গ্রামে আবার আর একটা লোক আসে সিরাজ বিলে নাম, সে আবার কিছুদিন ঘোরে ওনার কাছে, ওই গুরু গুরুর কাছে ঘোরে, ভক্ত বলে ঘোরে আসে যায়। সে আবার দুই দিন কইলো যে বললো যে আমি ঠিক আছে মনুরা বিয়ে করে রাখবো। এই খালি এইভাবে দিনটা যায় আমার। সিরাজের আগের বউ এসে বলে যে ও মনুরা বিয়ে করবে, এখানে কথা বলে ওখানে কথা বলে। ওই আমার পাতানো বাপের ছোট ভাইয়ের নাম আবার সিরাজ, আর ওই আমার সেই পীর ভাইয়ের নাম আবার সিরাজ। তো তারা মিটে মিটে, তো এই জন্য হইলো যে দোস্ত। তো ওই তার বউ এসে কইতো দোস্ত মানা করে যেন বিয়ে করে না। এরকম করে করতে করতে আমি বলতাম যে ভাই তোর বউ আছে, তোর বাচ্চা কাচ্চা আছে, তোর ছেলে তার বউ আছে, থাক তোর সাথে বিয়ে করবো না। তারা মানা করে দিত। এর মধ্যে আবার আমার মা একটু কাজ করে ফেলে। আমার মার ওই যে বললাম আস্তানায় থাকতো, আমার মার তো কোনো জায়গায় জায়গা নেই, আমি ওই জায়গায় বসে এরম করি, আমার মা আস্তানায় ঘুরে আমার মার কোনো জায়গা নেই। তা আমাদের পাশের এলাকায় একটা ফকির ছিল, শাওয়াডাম ফকির, তার
ভাই ঘর সংসার করে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, আমাকে খেটিয়ে ঘর সংসার করে যাচ্ছে, তা আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই তার। তা আমার মা ওই আস্তানা আস্তানা বেড়াতে বেড়াতে এক ফকিরের সাথে দেখা হয়, সে বলে তুমি কি অমুক গ্রামের অমুক ফকিরের বউ? বলে হ্যাঁ। তারপরে ওই ফকির আবার আমার মার একটু প্রপোজ করে যে ঠিক আছে আমি যদি তোমার নিয়ে ই করি তোমার আর আস্তানা আস্তানায় বেড়াইতে হবে না। তো আমার মা তখন ওই বিটার ইয়েতে পড়ে যায় যে আমার ঘর ছাড়া বাড়ি ছাড়া আমার মেয়ে একজনের বাড়ি ডাকছি, আমার তো কোনো ঠাঁই নেই, তা আমি এখন কি করতে পারি? তো ওই বিটা যখন ওই মুরব্বী বিটা যখন আমার মার সাথে ই করে কথা মতো বলে, তখন আমার মা একবারে নাকচ করে যে ফকির আছে ফকিরের মতনই থাকবো, আমার কোনো কিছু তো দরকার নেই। তো তুমি তো তখন করে বিয়ে করবা, করে নিয়ে তুমি চলে যাবা, তোমার সব কিছু আছে তুমি আমার রাখবা না। তো সে বিটা বলিল যে আমি তোর ভিক্ষে করছিস, আমি তোর ভিক্ষে করতে দেবো না, আমি তোর যদি আশ্রয় দিয়ে রাখি তুই কি থাকবি? তো আমার মা বলিল যে আচ্ছা ঠিক আছে। আমার মা মানে কোনো ঠাই ঠিক না পেয়ে আমার মা ওই 50 বছর বয়সে আমার মা আবার ওই ওই মুরব্বীর সাথে আবার বিয়ে করে। করার পরে ওই কথা আমার ভাইরা জানাজানি করে, কইরা ওই ঝিনে দেয় যে কেন আমি আমার গুরু বাড়ি থাকি, ওখানে যে আমার ভাই আমার সামনে আমার বলে যে হ্যাঁ মা বিয়ে করেছে নিকে করেছে এই সে আবল তাবল ভাষা শুরু করে দেয়। আমার কাছে শুনতে একটু কেরম লাগলাম, বলছে তুই এখান থেকে যা, তোর এখন কাছে তুই এখন আসিস, এখন তোর কাছে আসি, মা তো নেই, তা ভাদ্র মাসে 15 ভাদ্র বাপের ই হবে ওরস হবে, তুই যাস। তারপরে আমি ই করি আমার কাছে যেয়ে ওই আবল তাবল গুন শুরু করে আমি এক পর্যায়ে বিশ্বাসই করতে পারলাম না যে আমার মাতে এরম করতে পারে না। আবার মনের মধ্যে বুঝ দিলাম যে বেড়াচ্ছে পথে পথে একজন ধরেছে, থাক আর কিছু বলার দরকার নেই, সে তো মা। এইভাবেই আমি থাকলাম। থাকার পরে ওই ফকের বাড়ি আমি থাকতে থাকতে তারপরে ওই মুরব্বীর ভাইটা দুনিয়ার কথা বলে, তা মুরব্বী বললো ঠিক আছে মনুটা তুমি না হয় আবার কিছু করো। আমি বলছি কি করবো, তো আমার মা আর আমার এই বাবা আমার মা যার সাথে কাজ করে এই বাবা আমার কাছে গেল আমার দেখতে। আমার মা বললো যে আমার তো একটা মেয়ে আছে অমুক জায়গায়, তা আমার মেয়ের এখন কি করব। তো আমার মা আবার এই বিটার বললো আমার এই হেটো বাপের কাছে, সতালো বাপের কাছে বললো যে আমার মেয়ের একটা বিয়ে দেবো, তা সেরাম ছেলে যদি পাও তাহলে দিও। আর আমার ওই পাতানো বাপু বললো যে যদি সেরাম ছেলে আপনারা পান তাহলে আমার কাছে থাকবে আমি রাখবো। তারপরে এই বিটা এই বিটার কাছে একজন আসা যাওয়া করতো ওই ফকির বাড়ি ফকির ফকির বিলেই। তা আসা যাওয়া যখন করতো তখন সে বলতো কি যে আমার ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, ভাই নেই, আমার কেউ নেই, আমি সেরাম থাকলে আমি সেরাম রাখলে সেইভাবে রাখলে আমি বিয়ে করে থাকতাম এই সেই। তো আমার মা আর আমার ওই বাপ বললো কি যে যদি তোমার বিয়ে দিই তাহলে তুমি কি সেখানে একবারে থাকতে পারবা ঘর জমা হিসাবে। বললো যে হ্যাঁ।
ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে কে?
আমার মা যে বিটার সাথে কাজ করেছে ওই বাবা।
আচ্ছা, আপনার সৎ বাবা?
হ্যাঁ। তো ওই বাবা যখন জিজ্ঞেস করেছে ওই ছেলেটা তখন বলছে হ্যাঁ সেরম হলে থাকবো। তো আমার মা আমার ওই সৎ বাবা আর ওই ছেলে নিয়ে আমার কাছে যায়, ওরা তিনজন যাওয়ার পরে তখন হইলে গে ওই আমার পাতানো বাপের কাছে রেখে আসে আমার ওই বিটা ওই আমার দেখে আর কি রেখে আসে। আমার বাবা বলে আসে যে তুমি ছেলে চাইলে এই মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো তোমার দিয়ে গেলাম, তুমি কিভাবে রাখবা তুমিই জানো। ওখানে থাকে, থাকার পরে আমার দেখে শোনে তখন আর কি কয় যে হ্যাঁ আমার মা আর আমার ওই বাবা বলে আসে যে তোমার এই ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে তোমার এখানে রাখবো রাখবে, তো তুমি এখানে থাকবা আমাদের ওখানে বেড়াতে যাবা। তারপরে থাকে তিন দিন পরে আর কোনো ইয়ে হয় না, তখন ও চলেই আসবে, তখন বলে যে আর বিয়ে করবো নাই না সেই না। তারপর আবার এক পর্যায়ে আমার মা যায় যে বলে যে তোমার বিয়ে করতে থেকে গেছে, তুমি তোমার তো বাড়ি ঘর কেউ নেই, তো এই বিটা যদি বাড়ি ঘর দেয় তো তুমি এখানে থাকবে অসুবিধে কি। তো ওই ছেলে থাকলো, থেকে বিয়ে হইলো আবার আমার ছয় নাম্বার।
আচ্ছা, মানে ছেলে বিয়ে করতে রাজি ছিল না কিন্তু আপনাদের জোরাজুরিতে রাজি?
না, আমার জোরাজুরিতে না, ছেলে ছেলে নিজেই করবে, ছেলের আগের বউ বাদ দিয়েছে সেখানে টাকা পয়সা দরকার।
তিন দিন পরে সে ছেলে করতে রাজি হচ্ছিল না কেন?
মানে তিন দিন বসে থেকে বিয়ে হচ্ছে যে ওই দিকটা আমার তালাকনামা টামা আছে নাকি, ওই যে মজিবার করেছে ওই তালাকনামা টামা সব দেখে শুনে তারপরে হুজুর আসছে না মলপে আসছে না এই না সেই না এইটাই করে বসে থাকলো। থেকে তিন দিনের দিন বিয়ে হইলো এই ছেলের সাথে, এর নাম হচ্ছে আপিল, ছয় নম্বর।
কি নাম?
আপিল।
আপিল,
জি, আপিল উদ্দিন। তো এর কাছে থাকলাম, এর বিয়ে হলো তিন দিনের দিন, বিয়ের পরে এই ফকির বাড়ি আমি থাকি। থাকার পরে ওই যে ফকির বিটার ভাইস্তে আমার পাতানো বাপের ভাইস্তে ওই যে আমার সাথে অনৈতিক সম্পর্কটা করছে ওই দিয়ে আর কি ওর কাছে কইয়ে দেয়।
হ্যাঁ,
আর ওই যে মজিবার এরাও ওই যে ওই ছেলে বাজার ঘাটে যায় ওই দুই তিন দিনের পরে
মানে সব ছেলেই আপনার জামাইয়ের পিছনে লেগেছে, ছয় নাম্বার জামাই।
হ্যাঁ হ্যাঁ, ওর কাছে সবকিছু বিস্তারিত, বাজারে যায়, ঘাটে যায়, মাঠে যায় সব। আমি তো বাড়ি বসে থাকি, আমি তো জানি না যে আমার কাছে আমার সামনে বললে নাই কেউ কিছু বলে, আমার গুরু মা আমার বাপু কিছু তারা বলতে পারে যে সব কথা বলিস কেন। কিন্তু ওর যখন আড়ালে পায় বাজার ঘাটে যায় মাঠে ঘাটে যায় তখন সবকিছু ওই জাহাঙ্গীর ওই মজিবার ওই বাজার ঘাটে বসে বসে ওর কানের মধ্যে সবকিছু গুছিয়ে দিয়ে দেয় যে মনুরার আমরা এই করেছি ওই করেছি এই সেই। হ্যাঁ, এরম করে বলার পরে তখন আর কি ওর মনটা অন্যরকম হয়ে যায়। তারপর বাড়ি এসে যা তাক করে গালাগালি করে ওই টুকির মধ্যেই, ওই তিন দিনের মধ্যেই, ওই তিন দিন চার দিন থাকে, ওই একদিনে তো আর বলে না, ওই বাজারে যায় বলে, মাঠে যায় বলে, করতে করতে চার মাস থাকলাম ওই আমার পাতানো বাপের কাছে ঝিঙে দেয়। পরে আস্তে 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 এই লোক এই আপিলের মাথায় বিগাড় উঠে যায়। আর ওই যে সিরাজের বউ আমার বলে, ওর বলে যে মনুরার 10,000 টাকা আছে, আপিলের কাছে বলে দেয়, বলে যে তোমার নাকি 10,000 টাকা আছে, সিরাজ ভাইয়ের বউ বললে ওই টাকা নিয়ে চলো আমরা কেমতে চলে যাই। আর মজিবার আর ওই হারুন যে এই সব কথাগুলো বলেছে ও আর আমার কাছে কিছু বলতো না, পরে নাম বুঝতে পারলাম যে ওরা এই সব কাহিনীগুলো বলছে। তারপরে হলো ওই জায়গায় চার মাস থাকার পরে আমার গুরু বাপের কাছে কাজ করে, থাকে, খায় দায় ই করতে আর ওই নানান কথাগুলো শোনে বাজারে, ওরা হুমকি দেখায় যে শালা তুই যদি বউ নিয়ে কেনতে না যাস তোর খুন করে ফেলাবো। ওই এলাকায় আবার শান্তের আসি, ওই যে এলাকায় আবার ওইগুলো বেশি, হিনেদা হরিণা কুন্ডা আপনারা নাম শুনছেন, ওই এলাকায় আবার এইগুলোর ছিল বেশি। তো ওর ওই রাত বিরাতে আসিয়া মানা করে যে তুমি রাতে কোনো জায়গায় যাইও না, গেলে মানুষ এরম করে তো তুমি এরম এই অবস্থায়। একদিন ওই জাহাঙ্গীর রাস্তায় দেখি যে ধরিয়াছে বিকেল বেলা, কই শালা তুই এখান থেকে বউ নিয়ে যাবি নাকি থাকবি? তো বলেছে যে তখন আমি আমার গুরু মারার গুরু বাবা বলছি যে দেখেন আপিল ধরে জাহাঙ্গীর এরম করছে রাস্তায় মাছ ধরে শুরু করে দিয়েছে। তারপর কিছুদিন পরে ওই আপিল 4 মাস থাকার পরে আমার নিয়ে ওদের ওখানে ওনার ওখানে চলে আসে। আসার পরে ওনারা মুরব্বী আমার ছাড়া তো কিছুই চিনত না, তারা কিছুই বুঝতো না। ওনারা মনে হইলো যে আমি মরে গেলি, মানুষ মরে গেলি যেভাবে কান্নাকাটি করে ওনারা দুইজন ওইভাবে এত কান্নাকাটি করলো আমার জন্য তা আমার মানে বলার মতো নাই। তারপরেও আমি ওই যে স্বামী,
তারপরেও সেই স্বামী,
হ্যাঁ তারপরেও সে স্বামী, স্বামীর পেছ পেছ আমি চলে আসলাম ওনাদের একা রেখে দুইজন। আর ওনাদের রান্না করে খাওয়ার মানুষ নেই, কাজ করার মানুষ নেই, কোনো কিচ্ছু নাই। তারপর ওনাদের রেখে আমি চলে আসলাম। ফেলে আসার পরে এই যে আমার মা যে বিটার সাথে কাজ করেছে, এই বিটা 5.5 কাঠা জমি কিনা আমার মার ঘর বিন্দে দিয়েছে, সেই জায়গায় আমরা আসি।
সেই জায়গায় আপনি এবং আপনার জামাই?
হ্যাঁ আমি আমার স্বামী আসি। আসার পরে তখন ওই স্বামী বলে কি তোমার টাকা আছে, আমার ঘর বাড়ি নেই, আমার জমি জায়গা নেই, তোমার ওই টাকা দিয়ে আমার ঘর বাড়ি করে দাও, জমি জায়গা করে দাও, তাহলে আমরা থাকতে পারবো। ওই প্রশ্নটা আমার কাছ করে। আমি তখন দেখলাম কি যে ওই যে ঝিনেদাই থেকে আমার এত লাঞ্ছনা, এই ওই দিকটা এতগুলো করে আইসি, এগুলো সে যদি আমার ঠিক ভাবে রাখে তাহলে তো আমার ভালো। পরে তখন ওই প্রস্তাব যখন এই আপিল উদ্দিন দিল তখন আর কি করে, আমার তো আর কোনো পথ নেই। আমি নিজেই দেখলাম যে আমি তো নিজেই অপরাধী, সব জায়গায় অপরাধ করতে করতে এই পর্যন্ত আসছি। তারপরে আমার যখন ওই দাবিটা করলো তখন আমি তো আমার এই বাপের ছাড়া তো আমি আর কিছুই চিনতাম না, কারণ আমার মা তিনার কাছে আছে, এই জন্য আমি উনার ছাড়া আর কিছুই বুঝতাম না। তা ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি কিছু টাকা কি দেবো, তা বলছে যে তুমি আগে ওর বাড়ি যে ঘুরে এসে দেখে এসো কি আছে কি অবস্থা। তো ওই যে ফারাক্কার বাঁধ ভেঙে 2000 সালে যে ওই এলাকাটা তলিয়ে গেল আপনারা জানেন মনে হয় দত্তনগর এলাকা, তো ওদের বাড়ি ঘর আর কি ছিল না, কিছুই ছিল না, আইজনেই কাইলো না, এখনো ওরা ফার্মের জমিতেই থাকে। তো ওরা তখন ওই যখন তলিয়ে তলিয়ে যায় কেন কোন থাকার পরে যখন পানি সরে যায় তখন ওরা ওই জায়গায় আবার এসে ঘর টর তুলে আর কি কোন রকম থাকে। তো আমার ফকির বাপের কাছে প্রস্তাব দেয় যে আপনার মেয়ে আপনি কি দিয়ে দিচ্ছেন, আমার আমার সাথে তো বিয়ে দিলেন, আপনি কি দিয়ে দিচ্ছেন, টাকা নেই, পয়সা নেই, জমি জায়গা নেই, ঘর বাড়ি নেই, এনা ওনার কাছে প্রস্তাব করে, খালি ওনার কাছে খাও খাও করে এসে ওই ওই বেলায় ওই 6-7 মাস পরে আসার পরে ওই যখন ওনার কাছে ওরা ই করে বলে কি যে তুই আমার এরম করে বিরক্ত করছিস, আল্লাহ যেন তোর মেয়ে দেয়, তোর মেয়েও যেন তোর মতন এরম বিরক্ত বোধ করে তোর কাছে ওই এসে যে
মানে কাকে বলে
ওই আপিলির বলে আমার ওই
আপনার জামাইকে বলে আপনার কে বলে
ওই আমার সতালো বাপ
সতালো বাপ
হ্যাঁ যে তুই মনোরার জন্য মনোরার জন্য তুই আমার এরম করে বলছিস যে কি দেখছেন কি দিয়ে আপনার মেয়ে দেখছেন খালি হাতে দেখছেন আমি কি নিয়ে যাব এই না সে না, আমরা তো টাকা দিতে রাজি নাই, ওই 10,000 টাকা যে আমার আছে আমি দিতে রাজি নাই, আমার মাও দেবে না আমিও দেবো না। তো ওই ফকির বিটা বিয়ে দিয়েছে, তারপর ফকির বিটার উপর দাবি যে আপনার মেয়ে আপনি কি দিয়ে দিয়েছেন, খালি হাতে আমি কি নিয়ে যাব, কনে যাব, ঘর নেই, দুয়ার নেই। পরে তখন ওই টাকার দাবি হলো ওই টাকা তুলে তার দিতে হবে, দিলাম। দেওয়ার পরে ওই টাকা ভাই ওই 10,000 টাকা 6-9 করে ছেড়ে দিলে ওদের বাড়ি নিয়ে যে ওদের বাড়িতে ঘর নেই, দুয়ার নেই, কনে কাদার মধ্যে কি পানি কাদা তলানো জায়গা কোনো কিচ্ছু নেই। তারপরে ওই বিটা 4,000 টাকা মেয়ে ওই টাকা তুললে 4,000 টাকা ওই বিটার হাতে দিলাম, আমার ওই বাপের হাতে, আমার বাপ ওদের ওর ভাইদের সামনে নিয়ে যেয়ে ওই 4,000 টাকা দিয়ে আসে, দিয়ে আসে সেই 4,000 টাকা দিয়ে আলু কেনে, ঝাল কেনে, পেঁয়াজ কেনে, যাই হোক সবকিছু কিনে ব্যবসা বাণিজ্য করে, কোনো কিছুতেই লাভ হয় না, ঘর দুয়ার বাঁধে না, ঘর বাড়ি করে না, খালি ওই এইডে ওইডে করে। তখন হইলে গেম ওই টাকা শেষ হয়ে যায়, পরে বলে যে আবার টাকা নিয়ে এসো, এই টাকা ওই টাকা, খালি টাকা। তার প্রশ্ন ছিল যে শুধু টাকা নিয়ে এসো, বড় লোকের মেয়ে বিয়ে করেছি, ওই গ্রামে তালুকের দিয়েছে যে আমি বড় লোকের মেয়ে বিয়ে করেছি। তো বলে তখন হইলে সবাই বলে যে তুমি বড় লোকের মেয়ে, তো তাহলে টাকা পয়সা এনে দাও তোমার জামাই, তুমি আর কি করবা, থাক পায় যাতক্ষণ। তারপরে 5 মাস থাকার পরে আমার মেয়ে পেটে আসে।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, 5 মিনিটের বিরতি, 5 মিনিট পর আমরা আবার ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। মনোয়ারের জীবনের গল্প শুনছেন আপনারা, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিটের বিরতির পর এই যে জীবনের গল্প সেখানে আমাদের আরো একবার ফেরা, রাত অনেক গভীর হয়েছে, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এবং আশা করছি শেষ পর্যন্ত শুনবেন আমাদেরকে। এই মনোয়ারার জীবনের গল্প আমি আরো একবার ফিরছি, যারা ওনাকে দেখতে চান ফেসবুকে থাকবেন, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের ওই পেজটির মেম্বার হয়ে যাবেন। ওকে মনোয়ার, আমরা যেখানটাই ছিলাম ফিরি, তারপর
বিয়ের পরে তো আমি বলছি যে ঠিক আছে, পাঁচ কাঠা জমি কিনতে আমার তো বাপের বাড়ি 10 কাঠা আছে, সে যদি তুমি যদি সেই মানুষের হয় তাহলে আমি তোমার দেবো। তখন আমার বাচ্চা যখন পেটে আসে তখন আর কি ও আর কিছু বলে না, ছেলে সেই আছে, এখন আল্লাহ যদি ছেলে না দেয় আমি আর কি করে ছেলে দিতে পারি। তো বাচ্চার বয়স যখন 6 মাস তখন আর কি ওর আগের বৌতি কেস করে,
আগের বউ কেস করে
আপিলের, আপিলের আগের বৌতি কেস করে, আমি হচ্ছে আপিলের 4 নম্বর বউ। আমি আরো ঘুমিয়ে রয়েছি, দেখি যে পুলিশ এসে ঘরের পিছনে, ঘরওয়ালা ঘর খুলে নাই, পুলিশই বলে। আমি বলছি ওঠো ওঠো, কে যেন কথা বলে, ও সেবার গাঁজা খেত আপিল আবার। তো আমি কয় কিডা রে কিডা, এই এখান তো যা, এখন এত রাত্রে কেউ নেই, যা, এরকম করে তাবিয়ে দিল। পুলিশ কয় কি ঘরওয়ালা ঘর খুলে না, ঘরওয়ালা ঘর খুলে না, এরকম করে। পরে আমি না দরজা খুলে দেখি যে পুলিশ। আমি করছি এখানে পুলিশ? ওর ফুবু সন্ধ্যাবেলা বলছে যে তুই একটু সরে থাকিস, পুলিশ আসতে পারে, তারা একদম এসে কেস করে গিয়েছে, বাড়িতে এসে কেস করে গিয়েছে। ও কেস করা কিছু করতে পারবে না, তারা কি করবে, কিচ্ছু করতে পারবে না আমার, এরকম করে হুমকি ধুমকি নিজেই দেখালে। আর তার মা এসে ওই বর মা এসে বলে গিয়েছে যে তোর গুলা আর আমার ঝুলা, আমি তোর গুলাই যা না করবে আমি ফকির ঝুলাই তাই করবে। তার মা বলে ফকির ছিল জানি না, তাদের গল্প। যাই হোক, এরকম করে বলে গিয়েছে। ওই রাত্রি এসে ডাইরেক্ট পুলিশে ওর ঘর থেকে ধরে নিয়ে চলে গেল। আমার আর কোনো, আমার মনে হয় মেয়েটা তখন 6 মাস পেটে, আমার আর কোনো কর কিছু ছিল না ভাই, পুলিশের সাথে আমার কোনো কথা বলার কোনো ইয়ে ছিল না। পরে যখন পুলিশ এসে ধরে নিয়ে গেল তখন তার ছাড়ানোর কোনো লোক নেই, ওর খালাস করার, ও ঘরে এক মুঠো চাইল হয়ে যায়নি যে আমি কি খাবো, এরকম অবস্থায় ছিলাম আমি। তখন ও যে 1 মাস থাকলো জেলখানায়, কেউ যায় না দেখতে, ভাই 7টা ভাই, 7 ভাইয়ের মধ্যে ওই যেন 5 নম্বর। তা ওর কেউ দেখতে যায় না, কোনো ভাইও দেখতে যায় না, মাও দেখতে যায় না। একদিন 8 দিন পরে ধরে নিয়ে যাওয়ার 8 দিন পরে যেন আমি দেখতে গেছি, চাচা আছে, সব আত্মীয় স্বজন যাই আছে টুকটাক, কেউ যায় না দেখতে, সবাই আমার কাছে টাকা চাই, কয় যে তুমি টাকা দাও খালাস করে নিয়ে আসি, তুমি টাকা দাও ছাড়িয়ে নিয়ে আসো, আমি টাকা কনে পাবো, তোমার ভাই যে জেলে গিয়েছে আমার তো এক মুঠো চাইলেও থেকে যায়নি ঘরে, যে আমি কি খেয়ে থাকবো, আমার তো বাচ্চাটা 6-7-6 মাস পেটে। তো 1 মাস যখন জেলখানায় থাকলো, আমি একদিন দেখতে গিয়েছি ভাইয়া, ও তখন বলে কি যে মা আসেনি, ভাই আসেনি, আমি বলছি যে না কেউ আসেনি, আমি একলা আসছি। বলছে যে ওই কোটচাঁদপুরের জমি কি করলি, জমি বেশি আমার বিক্রি না করলি তোর ডিভোর্স তালাক লেখে পাঠিয়ে দেবো এই জেলখানায়। তাই
জেলখানায় বলে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলখানায় তো আমার তখন বলে কি ডিভোর্স তালাক লেখে পাঠিয়ে দেবো, তুই যদি ওই কোটচাঁদপুরের জমি বেশি, আমার গ্রামের নাম ধরে বলে যে তাইলে জমি বেশি যদি না খালাস করিস তাহলে তোর সংগ্রহ করলাম করে এখান থেকে নিয়ে আমি 2000 টাকা ম্যানেজ করে তারপর ওর বড় ভাইয়ের হাতে দিলাম। তখন ওর ভাই বড় ভাই যায় ইয়েতে জেলখানায়, যেখানে ওই যে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে, ওখানে যাওয়ার পরে 1 মাস পরে ওর ছাড়িয়ে নিয়ে আসে। পরে আপিল বাড়ি আসার 5 দিন পরে আমার বাচ্চা হয়।
আচ্ছা,
মেয়েটা যখন হয় তখন আর কি সবার মন অন্যরকম, মেয়ে হয়েছে, চাইলাম ছেলে হয়েছে, মেয়ে এ তো হবে না, আমার মেয়ে নাই। ওই যে ঝিনাতার ওরা বলছে যে আমাকে সাথে অবৈধ করছে,
তখন আপনার হাজবেন্ড অস্বীকার করে আপনার মেয়ে,
তখন মানসির সাথেও বলে, পাড়ার মানসির সাথে কানা ঘুষা করে যে আমার নাই, এই না সেই না। তো ওইভাবে থাকে মেয়েটা হয় হলে আর কি, ওই তখন আবার টাকার দাবি করে সতালো বাপের কাছে, আবার বলি যে আমার 1000 টাকা দেন, ও বলে এই ব্যবসা ওই ব্যবসা করবে, আর সে কলার ব্যবসা, আর সে মুরগির ব্যবসা, কোনো কিছুতে উন্নতি হয় না। ফকির বেটা টাকা দেয় আর বলে যে তুই লাভটা খাস, আসলটা আমার দিয়ে দিস, কোনো কিছুতেই কাজ হয় না, সব টাকা গুছিয়ে খেয়ে ফেলে। আমার তো হয় না, আমার পরনে খান কাপড়ও নাই, তিন বেলা তিন মুঠো ভাত না, এরম ভাবে আমার দিনটা যায়। আর ওই টাকা নিয়ে তাড়ির গ্লাসের মধ্যে দেয়, গাঁজার কলকের মধ্যে যায়, চার ভাই একসাথে গাঁজা খাই বসে বসে, আর আমি টাকাই নেই নিয়ে দিই। ওই দশ হাজার টাকা, চার হাজার, পাঁচ হাজার, এক হাজার করতে করতে ওই টাকা সব শেষ। আমার মা আমার এসে বলে যে টাকা তো তোর শেষ, তুই আবার কি করতে দাবি করিস আমার কাছে টাকার জন্য? ওই টাকা তো আমার মার কাছে এনে দিয়েছি। তো আমি ওইভাবে ই করে ওর কাছে ওই মায়ের ধর কিল কষা খেয়ে আবার থাকি। ওই খ্যাসমাস করে, টাকা আনিস নে কেন, ওই তাইলে জমি বেঁচে খাওয়াস নে কেন, এই ওখান তো জমি বেঁচে আনিস নে কেন, তুই ভাইয়ের খাওয়াবি, ভাই তোর এই হয় সেই হয়, উল্টো পাল্টা কথা বলে ভাইয়ের জন্য, ভাইয়ের নামে আমার। তো যখন উল্টো পাল্টা আমি বলি যে আমার একটা ভাই যদি আমার সাথে এরম হতে পারে, তাহলে তোমরা সাতটা ভাই তোমরা কি হতে পারো, তোমার একটা বোনের, আর তুমি এরম উল্টো পাল্টা কথা কথা বললি, মনে হইতো কি যে ভাইয়া কথা বললি আমার মারপিট শুরু করে দিত। কথার কোনো প্রশ্ন উত্তর ভালো মন্দ নেই, মানে স্বামী স্ত্রীর একটা মিলের কথা আছে, ভালো মন্দ কথা আছে। তার সাথে আমার এই যে ছয় নম্বর পর্যন্ত আসলাম, এই ছয় নম্বরের মধ্যে কোনো কারোর সাথে আমার মনোমালিন্য মনোমিল।
আপনি ঘটনা বেড়ে যাচ্ছেন, আবার আবার গল্পে ফিরে যান। হ্যাঁ, টাকা নষ্ট করে, তারপর?
হ্যাঁ, টাকা নষ্ট করে, এই টাকা দিয়ে ওই টাকা দিয়ে, কোনো কিছুতেই হয় না। এক পর্যায়ে বাড়ি ফিরে চলে গেল মেয়ে, ওই বাচ্চা ফেলে থিয়ে আমার থিয়ে রেখে, ঘরে কোনো খাবার দাবার কোনো কিছু নাই, ওর মা দেয় খাওয়া, ওর ভাইয়ের বউ দেয় খাওয়া, ওর মায়ের বেশি দিত খাওয়া, ওর ছোট ভাই ছিল দুটো ছোট ছোট, তারা ইনকাম করতো, কাজকাম করতো, ওরাই খাওয়া দিত। তারপর ও যখন ছয় মাস আমার ফেলে রেখে চলে গেল, তখন আমি আর কোনো পথ খুঁজে না পেয়ে একবার আমি মেয়েটা রেখে ওর বাসায় রেখে আমি চলে আসলাম মার কাছে। ওই চার পাঁচ চার মাসে মেয়ে রেখে যখন চলে আসে, মেয়ে তো কান্না শুরু করে, আমিও কান্না শুরু করি, মেয়ে আমার বুকের দুধ খায়, আমি তো কষ্ট আরো কষ্ট পাই বেশি। আমার মা তখন আমাকে গালাগালি করে, হ্যাঁ তুই মেয়ে ফিলে ফেসে আসলি, তুই যা, পরের দিন আবার যে মেয়ে নিয়ে আসি, তখন সে বাড়ি থাকে না। পরের দিন আমি যে পাড়ার মানসি, পরে দুদিন পরে ও বাড়ি আসে, আসার পরে পাড়ার মানসি জিজ্ঞেস করে যে তোর বউ না খেয়ে কষ্ট করে বাড়িতে চলে গিয়েছে, আর তুই হলে গে এরম করে রফটি মেরে বেড়াছিস, এরম ফটাইটি করে বেড়াছিস, তো বিয়ে করেছিস কেন? যেখানে আমাদের কথা বলে সেখানে আরও থাকে না। তখন আমি দেখলাম যে এখানে তো আমার এইভাবে হবে না, এই মেয়ে তো আমি এখানে এর কাছ থেকে তো মানুষ করতে পারবো না, মায়ের ধৈর্য খেয়ে আমার এই কষ্ট ভোগ করে আমি তো এর কাছে থাকতে পারবো না। তারপর আবার চলে আসলাম আমার মার কাছে, আমার এই সতালো বাপের কাছে। এসে এই বাপের কাছে যে কথা বলবো, এই বাপ যে ওই ছেলে দেখে আমার বিয়ে দিল, এই বাপ তার সাথে প্রতিবাদ করলো না যে তুমি তুমি করলে, আবার তুমি এই অবস্থায় রাখো, তোমার টাকা পয়সা সব দিলাম, এ তার কাছেও কোনো বিচার পেলাম না, সেও কোনো কথা তার সাথে বললো না, এনার কাছে চলে আসলাম। আসার পরে ইনি তখন আর কি বলবে, আমার মা বললো যে ঠিক আছে, তুমি তো তোমার ভাইয়ের কাছে দশ কাঠা জমি পাও, তুমি সেখানে চলে যাও। তারপরে আমি আবার আমি ওই ভাইয়ের কাছে আবার চলে যাই, যে ওই যে ভাইয়ের কাছে গেলাম, ওই পুরনো কাহিনী গুলো আমার ভাই বউ তুলে ধরে আবার আমার জন্য। তখন ওই ঝগড়া নড়ই গন্ডগোল, আবার মারামারি হুড়োহুড়ি হয়। মেয়ের বয়স তখন আস্তে আস্তে পাঁচ বছর, আবার ওর কাছে ছয় বছর থাকলাম
ভাইয়ের কাছে।
হ্যাঁ, ভাইয়ের কাছে, ভাই মারে, ভাই ছেলে মারে, ভাইয়ের বউ মারে। হ্যাঁ, এইভাবে ই করতে করতে আমার মানে মারপিট শুরু হয়ে যায়। যখন ভাইয়ের ছেলে পর্যন্ত, যেই ছেলে আমি কোলে করে মানুষ করি, সেই ছেলে পর্যন্ত আমার গায়ে হাত তোলে। এই কষ্টগুলো আমি সহ্য করতে না পেরে তখন আমি আমার মার বললাম যে আমি আর এখানে থাকবো না, আমি কোথায় যাব। তারপরে আস্তে আস্তে আমি ই করে ওখানে থাকার পরে আমার একবার পা ভাঙে পড়েছে, যখন পা ভাঙে তখন আমি আর চলতে পারিনি। তখন আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি এই বয়সে আমার ইয়ে আছে যে পেশা আছে, আমার মা, আমার নানি, আমার খালা সবাই ভিক্ষা করেছে, আমি কি এই বয়সে ভিক্ষা করবো? আল্লাহ তুমি আমার একটা পথ দাও, আমি কাজ করে খাবো। আল্লাহ আমার তুমি কাজের তৌফিক দাও, আমি কাজ করে খাবো। আমার তখন মনের মধ্যে কষ্টটা হইতো, আর মেয়ে যখন মানুষ করেছে তখন গ্রামে যে মানুষের বাড়ি গপ গপিয়ে বৃষ্টি হয়েছে, ভাই মানুষের বাড়ি গোল বাড়িয়ে বাড়িয়ে আমি কাজ করে মানুষ, ওই মেয়ে ছয় বছর বয়ে যখন তখন আবার আমার ভাইয়ের সাথে গন্ডগোল করে আবার আমি ফিরে আসি আমার মার কাছে। তখন আমি আর কার কাছে যাবো, আমি আর কোনো পথ খুঁজে পাইনি। তখন আমি আমার মার কাছে এসে বলি যে আমি ঢাকায় যাব। তারপর আমি আমার মার কাছে এসে বলি যে মা আমি ঢাকায় যাবো, আমার মা এখন যেখানে আছে ওই আমার মার বাড়ির পাশে একজন আর কি, ও ঢাকায় চলে যায়। তখন আমার মা তার ধরে আমার আর কি ঢাকায় দেয়। তো আমি যখন ঢাকায় আসি আমার মেয়েটা নিয়ে, আমার মা নিয়ে, আমার ওই সতালো বাপের বললে যে আমি ঢাকায় চলে যাব, তখন আমার খালাতো বোন থাকতো ইয়েতে চিটাগাং। তো খালাতো বোনের কাছে আমার মা নিয়ে গেল, আমার দুলা ভাই ফোন করলো যে তোরা কেন আস, আসলে তোর বোন চাকরি দিয়ে দিবে। তখন আমি আমার খালাতো বোনের কাছে চিটাগাং গেলাম। তো আমার খালাতো বোন একদিন বললো কি ভাইয়া যে তুই এখানে কেমনে থাকবি, সেটা গঙ্গা ফুলা ফান ভালো না, তুই যদি কাজ করিস রাস্তা দিয়ে আসবি তোর দুলা ভাই আনতে যাইব, তোর দুলা ভাইরে ধাক্কা দেয়া তোরে লইয়া যাইব গা। মানে আমার বুঝলাম যে আমার বোন ওখানে আমার রাখবে না, আমার খালাতো বোন। তো আমার খালাতো বোনের মা বলতাবল কথা বলার পরে আমি ওই যে বাড়ির কাছে যা ধরাম ঢাকায় আসি তার নাম্বারে ফোন দিলাম, দেওয়ার পরে আমি ওর ঢাকায় চলে আসলাম। তার নাম্বারে ফোন দিয়ে সে বললো ঠিক আছে তুই ঢাকায় আয়, তোর কোনো অসুবিধা হবে না। আমার মা মেয়ে নিয়ে আমি ঢাকায় আসলাম, আসার পরে তার বাসায় উঠলাম, সে আমাদের রাখলো। দুই দিন পরে আমার মা মেয়ে নিয়ে চলে গেল বাড়ি, গ্রামের বাড়ি চলে গেল, আমি ঢাকায় আমার ওই বোনের কাছে থাকলাম। ও আর কি তিন দিন পরে আমার কাজে দেয় বাসা বাড়িতে, তারপর আমি ঢাকায় থেকে কাজ কাম করি, এই বাসায় থাকি ওই বাসায় থাকি, ভালো হয় না ওই বাসায় এরাম এরাম যেভাবে হোক ই করে থাকা থাকার পরে, পরে আমি একদিন বাড্ডায় একটা বাসায় থাকি, থাকার পরে রোজার মাস আসে, আমি রোজার ঈদের পরে বাড়ি যাই, বাড়িতে ঘুরে আসে এখন যে বাসায় আসি বর্তমান এই বাসায় আর কি আমি কাজে আসি। আসার পরে তখন আমি নিচে ময়লা ফেলতে যাই, যাওয়ার পরে ওই ছেলে আমার দেখে, দেখার পরে উপরতলায় তো আমি
কাজের মেয়ে হিসেবে ছিলাম,
হ্যাঁ হ্যাঁ কাজের মেয়ে। তো আমি ওই ছেলের সাথে যখন দেখা হয় তখন আমি আর একটা তার সাথে আর একটা মহিলাও থাকে সব কাজের বুয়া, তখন ওই খালাদা আমার জিজ্ঞেস করে যে তোমার দেশের বাড়ি কই, তোমার কি কি অবস্থা, এগুলো সব আমার শোনে। তো আমি বলি যে আমার একটা মেয়ে আছে আমার দেশের বাড়ি যশোর, আমার কোনো আমি এইভাবেই আসি, উনি আর কি সবকিছু শোনে, ওই ছেলেটা আর কি সবকিছু শোনা, ওই খালার সাথে আমি বলি, আর উনি আর কি স্বামী কয় বলি যে স্বামী মারা গেছে, এই আপিলের কথায় আর কি বলি যে স্বামী মারা গেছে,
মানে মিথ্যা কথা বলি,
হ্যাঁ ওইভাবেই বলি, আমি যেখানে যাই সেখানে বলি যে মারা গেছে।
এবং আপনার যে ছটা বিয়ে হয়েছে এটা বলেন না?
না।
আচ্ছা,
তারপরে আমি ওই উনাচ্ছা উনি ওইগুলো শুনলো, শোনার পরে আমি বালতি ধুয়ে আসছি, তখন আবার ওই মহিলা আবার জিজ্ঞেস করছে যে কি অবস্থা, মেয়ের বয়স কত, এই সেই কথা বলতে বলতে আস্তে আস্তে ওই ছেলেও আমার সাথে কথা বলে, বলে যে তোমার কি অবস্থা, এই সেই ভালো আছো ভালো মন্দ, এই এই অবস্থায় কথাবার্তা বলতে বলতে ভালো মন্দ আসতে যাতে কথা বলে, ওই নিচে আসি কথা বলে, তাছাড়া আর কোনো কিছু না। তারপরে কিছুদিন পরে উনি আমার প্রস্তাব দেয়, হ্যাঁ ছেলেটা প্রস্তাব দেয় যে আমি যদি ওই যে শুনেছে যে মারা গেছে স্বামী, বলে যে আমি যদি তোমার বিয়ে করি তো তোমার কোনো অসুবিধা আছে? আমি কই মানে তোমার তো বউ বাচ্চা আছে সবকিছুই আছে, তো তুমি বিয়ে করবা কেন, আপনি বিয়ে করবেন কেন? তো বলছে যে আমি করলে তোমার অসুবিধে, তোমার অসুবিধে না থাকলে তো কোনো কিছুই নেই। তারপর ওই এক কথায় দু কথায় আসি যায়, দেখা হয় কথা হয়, কথা ওইভাবে চলে আর কি টুকটাক, দেখা হয় ভালো মন্দ জিজ্ঞেস করে আর ওই ওই কথায় বলে। তা আস্তে আস্তে আর কি ওর নিজের থেকে বলে যে আমি যদি তোমার বিয়ে করি তোমার মতন তুমি থাকবো, আমার মতন আমি, তোমার অসুবিধে কি, তোমার করলে তোমার সমস্যা আছে, এক কথায় দুই কথায় ওই ইয়ে এসে যায়। তারপর আমার বাড়ির থেকে আসে, গ্রাম থেকে ঝগড়া হয় কথা হয়, হ্যাঁ গ্রাম থেকে নানান কথা আমার মার কানে আসে, মা বলে যে মা মা পাড়ার মাইসে আমার এই গালিগালা দেয় ওই গালিগালাজ করে, তোমার মেয়ে করে সেই করে। আমি আবার ওর সাথে বললাম যে দেখো আমার গ্রামে তো এরম হয়, আমার তো স্বামী নেই এই জন্য মানুষ, আমি ঢাকায় কি করি, মানুষই তো দেখে না গ্রাম মানুষই, তারা এইসব কথা বলে আমার, তা আমি এখন কি করবো? বলছে আমি তো বললাম তুমি তো করবা না, তাহলে তোমার মতন তুমি গালিগালাজই শোনো। আমি বলছি থাক শুনি কি আর করা, এরম ভাবে আস্তে আস্তে পরে একদিন আমার ওই বোনেরা আমার ওই আপারা চলে যায় মিরপুর, ওদের বাসায় একদিন ওর সাথে করে যাই আমি। তারপরে 2009 ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়, ফিজিক্যালি সম্পর্ক
বিয়ের আগে,
বিয়ের আগে আমিও আমি গ্রামের বাড়িতে যাই, ও আমার ফোন নাম্বার দিয়ে যায়।
ঠিক আছে বুঝতে পেরেছি আমি। আপনি কি ছেলেটাকে বিয়ে করেছেন শেষ পর্যন্ত?
হ্যাঁ।
কত সালে বিয়ে করলেন?
2014 করেছি।
2014 সালে বিয়ে করলেন?
হ্যাঁ।
এবং ওর ওর স্ত্রী থাকা অবস্থায়?
হ্যাঁ।
ওর স্ত্রী জানতো এটা?
না।
এখন জানে?
এখনো জানে না।
এখনো জানে না?
না।
ছেলেটা আপনাকে এখন স্ত্রীর মর্যাদা দেয়?
না।
ওর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে?
না।
তাহলে
ছাড়াছাড়ি নাই, আছে
সেই অর্থ ছাড়াছাড়ি তো আপনার কারোর সাথেই হয়নি বলা চলে, যে সাতটা বিয়ে হলো আপনার এর আগের জনের সাথে তো আপনার ছাড়াছাড়ি হয়নি, আপনি তো ডিভোর্স দেননি।
না আমি কারোর দেই নাই।
আপনি কারোরই দেননি? না সাতটার একজন দেই
না। আমার সাথে কারোর সাথে মনোমালিন্য মনের সাথে মিলও হয়নি কারোর সাথে।
এই সাতটা লোককে আপনি বিয়ে করলেন এবং সাতটা লোকের একটা লোককে আপনি ডিভোর্স দেননি, কিন্তু একটার পর একটা আপনি বিয়ে করেছেন এবং করতে বাধ্য হয়েছেন আমরা বলবো, ঠিক করেছেন বলবো না। এই হাজবেন্ড কি জানে আপনার আগের ছয়টা বিয়ের ঘটনা? বর্তমান হাজবেন্ড আপনার বর্তমান কোন সম্পর্ক নাই?
সম্পর্ক কোন রকম আছে, ফোনে আছে, মোবাইলে,
মোবাইলে সম্পর্ক,
মোবাইলে।
আর আপনার বাচ্চা?
আমার বাচ্চা আমার মার কাছে আছে।
কত বছর বয়স?
14-15।
ও কি জানে আপনার জীবনের পুরো ঘটনা?
হ্যাঁ।
জানার পরে ও কি বলে?
অন্য কিছু বলেন, আপনার গল্পগুলো শুনে ওই ডাউনলোড করে ওই ইয়েতে
ডাউনলোড করে শুনে,
হ্যাঁ রেকর্ড করে মোবাইল মেমোরিতে শুনে আমার সাথে একদিন বলছে, মা ওনার ওই গল্প তুমি তোমার গল্পগুলো বলো। তা আমি একদিন ওনার,
আপনার মেয়ের কথা শুনে আপনি এখানে এসেছেন?
না আমার, আমি তো এখান থেকে শুনছি।
শুনছেন, ঠিক আছে। আপনি এখন কোথায় আছেন?
এখন আমি বর্তমান বাসায় আছি। বাসায়?
বাসায় কাজ করেন আপনি? কাজ করে দিন যায় আপনার?
দিন যায়।
আর আপনার মেয়ে লেখাপড়া করে?
জি।
কোন ক্লাসে পড়ে?
আমি, আমার মেয়ে 7-এ পড়ে।
ক্লাস 7-এ পড়ে? তো আপনি কেন লাখো মানুষের কাছে আপনার এই গল্পগুলো বললেন আজকে?
আমি বলতে আসলাম কেন, যে আমি ছোটবেলা থেকে আমার ওই যে কষ্টগুলো বললাম, তা আমার বাবার কাছে তো আমি কোনো ইয়ে পাইনি, শান্তি পাইনি।
না কিন্তু আপনার জীবনের গল্পটা মানুষ কেন শুনবে, কেন বললেন আপনি?
যে আমার মতন যেন কেউ না হয়।
আপনার মতো না হওয়ার পেছনে তো আপনার কোনো হাত নাই, এখানে তো আপনার কোনো ভুল নাই, আপনার কোনো দোষ নাই, এটা তো আপনার নিয়তি ছিল।
আমি তো দোষ হয়ে জায়গায়।
কিভাবে?
আমি তো একের পর এক করে আসছি, কোনো আমি পিছন মুখে তাকাচ্ছি না, যে আমি সামনে মুখে গেছি, যে আমি খালি বিয়েই করে যাই, আমি খালি মানুষের সাথে সম্পর্ক করে যাই।
কিন্তু আপনি বাধ্য হয়েছেন, আপনাকে যদি সমাজ বাধ্য না করতো, আপনাকে যদি পরিবার বাধ্য না করতো, আপনার যদি একটা আয় রোজগারের পথ থাকতো, আপনি যদি সুস্থ মতন চলতে পারতেন, আপনার যদি ছোটখাটো লেখাপড়া থাকতো, আপনি তো একের পর এক ভুলগুলো করতেন
না।
তাহলে তো পরিবার এটা দেয়নি আপনাকে, সমাজ আপনাকে দেয়নি।
বাবা তো ভুল করেছে এই জায়গায়, তো আমি এই ভুলের মাশুল তো এখন আমার দিতে হচ্ছে। বাবা তো আমার অজান্তে এত অবিচার করে গিয়ে, বাবা তো কোনো ওই জায়গায় ওই সময় তো কোনো
প্রত্যেক মানুষই এক একটা সম্পদ, এবং এই মানুষগুলো যখন সুস্থ পরিবেশে বড় হন না, তাদের যেমন চিন্তার জায়গাগুলো বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি হবে ওই মানুষটি সমাজের উপর বোঝা হয়ে যান। আজকে যে মনোয়ারা এখানে আসলেন, এই মনোয়ারার মতো একজন নারী হয়তো পরিশ্রমী নারী, এই মনোয়ারার মতো একজন নারী হয়তো একজন পরিশ্রমী শিক্ষক, একজন সমাজের উঁচু তলার একজন নারী, একে যদি সুস্থ পরিবেশের মধ্যে বড় করা যেত, তাহলে ওর জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটতো না। আমরা শুধু এতটুকুই বলতে পারি যে এই অনুষ্ঠানটি সব শ্রেণীর মানুষ শোনেন, মনোয়ারের মতো মানুষ শোনেন, এবং মনোয়ারের যারা পরের জেনারেশন তারাও শোনেন, এই সমাজের একেবারে উঁচু শ্রেণীর মানুষ যারা তারাও শোনেন, এই অনুষ্ঠানটি প্রত্যেকটা মানুষ শোনেন, এবং প্রত্যেকটা মানুষই যদি এই অনুষ্ঠানটা শুনে নিজের জায়গাটাকে, নিজের জীবনটাকে একটু হলেও কাজে লাগাতে পারেন, একটু হলেও শিক্ষা নিতে পারেন, ভুলের জায়গাটা একটু হলেও সংশোধন করতে পারেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের হেলোইট 920 কিছুটা হলো এই সোসাইটির জন্য কাজ করেছে। মনোয়ারা আজকে সেই জন্য এসছেন, এবং ওটুকু ওর বলার বোধের জায়গা থেকে আসলে সুন্দর করে বুঝিয়ে বলতে পারছে না, কারণ অতটুকু শিক্ষা ওর নেই। হ্যাঁ প্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি আজকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920। একটি মনোয়ারাই এখানেই শেষ হোক, আর একটি মনোয়ারার জীবনে যেন এই ধরনের দুর্ঘটনা একের পর এক না ঘটে। ভালো থাকুন সবাই, আগামী বুধবার ঠিক রাত 12টায় আরো একবার ফিরবো। শুভরাত্রি।
জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, ও আমার সহিনী, আমার নাই তো কোথাও কোথাও আমার নাই। জোড়া